This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Twin presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে যাহা বলিব সত্য বলিবতে কে রয়েছে আমাদের সঙ্গে তার সঙ্গে পরিচিত হবার আগেই আপনাদেরকে বলে দিই, যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি চাইলে কনফেস করতে পারেন নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে। কেন করেছিলেন সেই ভুল, কি কারণে করেছিলেন এবং কি ছিল সেই ভুল এবং তার শেষ পরিণতি কি হয়েছিল, সবকিছু আপনি আমাদেরকে এখানে এসে জানাতে পারেন। আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন কিংবা আপনি আমাদেরকে টেক্সট পাঠাতে পারেন। আমাদেরকে এখানে টেক্সট পাঠানোর জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি আপনার সেলফোনে লিখুন ABC ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনি চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে দুই চাপ দেবেন এবং দুই চাপ দিলে আপনাকে যে ডিরেকশনটি দেওয়া হবে সেই ডিরেকশন অনুযায়ী আপনি কথা বলতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, চলুন আর যে সুমনের কাছ থেকে আমরা শুরুতেই জেনে নেই কে রয়েছে আজকে আমাদের সাথে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া, আজ আমাদের সত্যের মঞ্চে বসে জীবনটাকে একটা সত্য ঘটনা হিসেবে মেনে নিয়ে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করেছেন শাজাহান। সাতজন ভাই বোনের সংসারে শাজাহান মেঝো। ঠিক যে বয়সে বাচ্চারা বই খাতা নিয়ে স্কুলে যায় সেই বয়সে হাতে উঠেছে লাঙল কুঠার, যেতে হয়েছে মাঠে। তাই মাঠময় চষে বেরিয়ে যখন বুনেছেন ফসলের বীজ তখন হারিয়ে ফেলেছেন নিজের বোনা অন্য স্বপ্নগুলো। তবে সদা হাস্যময় এবং গল্প দিয়ে মাতিয়ে রাখা এই যুবকটি তার জীবনের বাইরে অন্য একটা দুনিয়া গড়তে চান তার একমাত্র ছেলেকে নিয়ে, হতে চান তার সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু। ঘটনাবহুল এই জীবন কি দিয়েছে শাজাহানকে, কেন তিনি আজ সত্যের মঞ্চে, তা জানতে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আবারও কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে শাহজাহান রয়েছে আজকে আমাদের সঙ্গে। শাহজাহান তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবে এবং কোন কারণে, কোন বিবেক বোধ থেকে শাহজাহান আজকে এখানে এসছে সেটা আমরা জানবো। প্রথমে আমি শাহজাহান যে প্রশ্নটি করতে চাই যে কি কারণে আপনি মনে করলেন আপনার জীবনের এই অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করা উচিত।
প্রথমে শুরুতে জানাই এবিসি রেডিওকে ধন্যবাদ জানাই, যাহা বলিব সত্য বলিব যে একটা অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে যে হাজার হাজার মানুষ খারাপ, যারা খারাপ পথে গেছে অথবা যারা খারাপ পথে যার মন মানসিকতা করে আর যারা নেশা করে, এরকম অনেক লোক ভালো হয়ে যাচ্ছে। আমার বিবেক মানে যে আমার মতন ভুল এরম যাতে আর কোন মানুষ না করে, কোন পোলাফান না করে, যাতে আর এরকম আমার মতো খারাপ নেক্সট আর কোন লোক যাতে না করে।
সেজন্যই আপনি এখানে এসেছেন। এই জিনিসটা আপনার ভিতরে জাগলো কিভাবে?
এবিসি রেডিও আমি নিয়মিত শুনি। আচ্ছা, এবিসি রেডিও এই যাহা বলিব সত্য বলে শুনি, আমি প্রত্যেক রবিবারই শুনি, মানুষের এই কাহিনী শুনি আর কি। মানে আমার ভিতরে একটা ই জাগলো যে আমি আমার জীবনে যত সত্য কথা আছে আমি যে এবিসি রেডিওতে আমি শেয়ার করি।
ওকে, তার মানে আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনার বিবেককে জাগিয়েছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে শাহজাহানের বিবেক জাগানোর কাজ করেছে আমাদের অনুষ্ঠান স্বয়ং যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা শাহজাহানের কাছে যেতে চাই এবং শাহজাহান নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের যাহা বলিব সত্য বলিব তিনটা পর্বে বিভক্ত। একটা হচ্ছে যে ভুল বা অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কি কারণে আপনি ভুল করেছেন, কি ভুল আপনি করেছেন এবং এটার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছে, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। আর প্রিয় শ্রোতা, আপনি নিশ্চয়ই জানেন বরাবরের মতোই আমাদের এই অনুষ্ঠানে এক্সপার্ট প্যানেল থেকে থাকছেন সমাজের একজন বিশেষজ্ঞ জন। আমরা তার সঙ্গে প্রথমেই কথা বলে চাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং আপনি প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে থাকছেন, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্যার। এবং আপনি আজকে শাহজাহানকে শুনে আপনার মূল্যবান মতামত বরাবরের মতো প্রদান করবেন। জি, অনেক বেশি ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আজকে থাকছে SMS পোল। SMS পোলের মাধ্যমে যে কোনো মুহূর্তে আপনি আপনার ভোট প্রদান করে জানিয়ে দিতে পারেন যে শাহজাহান যা বলছে তা আপনার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে নাকি হচ্ছে না। প্রিয় শ্রোতা, আরো একটি বিষয় আপনাদেরকে নক করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আরেকটি টিমকে নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু করেছি। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 শুরু হয় ডর নামে। আমরা এখানে যে কাজটি করছি বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস, যে জায়গাগুলো নিয়ে বিভিন্ন রকমের লোককথা আছে, ভয়ের ব্যাপার আছে, সেই জায়গাগুলোতে গিয়ে আপনাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি এবং বিপুল সাড়া পেয়েছি আমরা ইতিমধ্যেই। এবং আপনাদের কাছ থেকে আমরা আশা করব যে আপনারা এই অনুষ্ঠানের সাথে থাকবেন, যেভাবে আপনারা যাহা বলিব সত্য বলিব এবং একই সাথে হ্যালো 8920 যেটা প্রচারিত হয় বুধবার সেই অনুষ্ঠানের সাথে ছিলেন। আমরা শুরু করতে চাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে শাহজাহান, আপনি শুরু করুন।
আমার জন্ম জিলাম আগুরা, আমার নাম মোহাম্মদ শাহজাহান মোল্লা, আমরা চার ভাই তিন বোন। তা আমার জন্ম 5/10/1989। যে সময় থেকে আমি বুঝি যে আমার বাপ আমার কোনদিন একটা নতুন জামা কাপড় কিনে দেয়নি।
কেন
দেয় নাই? আমার বাপ আমার গ্রামের সাইডের মহিলাদের সাথে আমার বাপের মানে রিলেশন মানে মহিলাদের সাথে আমার বাপ মিলামেশা করে আমার বাপ মারে মারে মনে হয় আমাদের উপর অত্যাচার করে আমার আব্বা। এখন মনে হয় যে এভাবে আমার বড় ভাইরে আমি যেমন বোঝা শুরু করলাম, আমার বড় ভাইরে আমার আব্বা বাইন্ধে বাড়িয়েছে। শুধু আমার ভাই টাকার জন্য আমার বাপ আমার বাইরে টাকা খরচার টাকা দিত না। টাকা না দেওয়ার কারণে আমার ভাই পরের খাতে নিজে তো একটা পকেট খরচ লাগে, পরের খাতে কাজ করে কিছু টাকা দেওয়ার কি চলতে চাইছিল যে আমার কিছু টাকা পয়সা লাগে। তো আমার ভাই পরের খাতে যে কাজ করছে এই জন্য আমার আব্বা আমার কাকার দিয়ে আমার বাইরে বাইন্ধে পিটাইছে। পিটে মনে হয় তার পিটির চামড়া সুলে লাগতেছে। পর আমার বাইরের মানে যে ডিগ্রি আমার তো ডাক্তার নাই, ওই কিছু থানকানের পাতা মাতা আছে যে মিশির পাতা মানে গাছ গাছালি গ্রাম অঞ্চলে গাছ গাছালি পাতা দিয়ে আমার বাড়িতে ওই পিটি দিয়ে টিয়ে যাক। আমার দাদি আসছিল, আমার আম্মা ছিল, আমার মা খুব ভালো লোক আমার মা। ওইটা আমি আবার কাহিনী তো আমার বাপ মনে হয় যে আমার মাঠে কাজ করাতো, স্কুলে দেয়নি। আমার বাড়ির সাইডে স্কুল, হাই প্রাইমারি স্কুল, আমার বাপ কোনদিন আমার স্কুলে দেয়নি। আমার বাপ আমাদের ছোটবেলা থেকে মাঠে কাজ করাইছে। আর যদি কোনদিন মানুষের তো শরীর বিশেষ শরীর খারাপ হতে পারে, পার্সোনাল কোন আমার বাপের আমি তো আমার কেয়ার বাড়ি কাজ করতে না টাকার বিনিময়ে আমার আব্বা আমি তো বলতে পারি যে বাবা আমার ভালো লাগতেছে না আমি একটু ঘুরে বেড়াই, আমার তো একটা স্বাধীনতা আছে, আমি কোনো যাই একটু বাজার টাজারে যাই। তা ওই কথা বলি ফেরাই আব্বা মনে হয় যে কই তুই যে কাজ করিস তোর পেটের ব্যথা না, এখন যদি বাজারে যাস তা তুই রাত্রি খাবে নাকি? আমাদের বাড়ির পাশে একটা মহিলা ছিল, সে মানে আমার মারে কিভাবে খেদানো যায় সেই মহিলা আমার আব্বা সেই বাসায় টাইম কাটাতো। সেই মহিলা আমার মারে কিভাবে আমার বাড়িতে খেদানো যায় আমাকে অত্যাচার করা যায় এই মহিলা আমার আব্বার মানে
কুপরামর্শ
মানে খারাপ বুদ্ধি দিত। তো এই সে চলতো সে বাসায় যাতে আসতো আমার মারে আমাকে সামনে মারাধর করতো। আমাদের ওই দেশে যে আখ কুশোর এই কুশোরে তো আমার মা আমি যেহেতু সময় বোঝা শুরু করলাম আমার মা রাত 2-3 পর্যন্ত কুশোর ছুলতো মানে রুবাস গুড় গুড় বানাইতো আমাকে দিক। ওই আমার মা 2-1 বন্ধুক আমাকে রে কবরস্থানের সাইডে বসাই রে আমার মা 2-1 বন্ধুক ওই আখ ছুলতো। মনে হচ্ছে সেই সময় কি করব ছোটকালের
বাবার কষ্ট দিয়ে আমাকে সহ্য হতো না। আমার বাপ, আমার বাপ নাই সেনে, কিন্তু আমার মারে এরকম কাটাইছে। খাইতো আমার বাপ বাজার করতো না, আমাকে কোনদিন ভালো জামা কাপড় কিনে দেনি। মনে যাই আমার মারও কোনদিন আমার বাপ আমার দেহার শুনে আমার মারে আমার কোনদিন আমার বাপ শাড়ি কিনে দেনি। এই অবস্থায় আর কি, মাঠে না গেলে আমার বাপ আমার মায়ের তো কোন জাতে না, বুঝি না, লেখাপড়া তো জানি না, বুঝলেন, কই যাবো, ছোট মানুষ, মারু কাজ যাই করুক, ওই বাপের কাছেই ছিলাম, থাকতাম। তা মাঠে কাজ করে তো মনে হয় যে অবস্থায় চলতেছে চলতেছে, বড় হই একটু বুঝি। আমার আব্বা শীতের সময় আমার আব্বা কোনো একটা শীতের কাপড় কিনে দেনি, আমার আমারই কি আমাকে কোনো কেড়ে দেনি, আমার মারে বন্ধুক দেনি একটা শীতের কাপড়। মানে খুব কষ্ট হইতো চলতি, একটা জামা দিত এমন জামা যে পুরন জামা কাপড় বিক্রায় আর বাজারে, আমার বাপ 20 টাকা দেয় 10 টাকা দেয় পুরন জামা কাপড়, পরে তা মানে পরে ফেলান তা কিনে এনে দিত, অথবা কোন বড় লোকের বাড়িতে আনে পড়তাম, আমার বাপ দিত না বলে। এই অবস্থায় চলতি চলতি মনে হয় যে মাঠে কাজ করতাম, মনে হয় যে এমন মাঠে কাজ করানো আমার বানাইছে যে এখন আমি গ্যারান্টি দিতে করতে আমার জেলার ভিতরে আমার বয়সী পোলাফান মাঠে পাট কেটে ধান কেটে কেউ আমার সাথে পারবে না, তাহলে কি পরিমানে মানে কৃষক বানাইছে আমাকে।
মানে বুঝতে পেরেছি যেটা, যে আপনাকে এত বেশি কাজ করতেন যে আপনি প্রচুর দক্ষ হয়ে গেছেন,
প্রচুর দক্ষ মানে যে কোনো মাঠের
এত এক্সপার্ট হয়ে গেছেন,
এত স্মার্ট।
প্রিয় শ্রোতা, আজকে যে মানুষটি এখানে এসছে তাকে আমি এক কথায় বলতে পারি, সে একটা মাটির মানুষ, কিন্তু এই মাটির মানুষ জীবনের চরম পরিণতির শিকার হয়ে কিভাবে একজন চরম অপরাধী হয়ে উঠতে পারেন সে গল্প আজকে আমরা এখানে প্রচার করছি। আমরা প্রত্যেকটা গল্পে একটা কথা বলে থাকি, কোন মানুষই দুনিয়াতে পাপি হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে পাপি করে তোলে। প্রত্যেকটি মানুষই অত্যন্ত রকম সম্ভাবনাময়। আমরা খুব প্রাউডলি বলতে পারি যে বাংলাদেশ যদি 17 কোটি মানুষের দেশ হয়ে থাকে, আর এই 17 কোটি মানুষ একটা ছোট্ট দেশের চেহারা পরিবর্তন করে ফেলতে পারে যদি আমরা প্রত্যেকেই সৎ হই, যদি আমরা প্রত্যেকেই দেশকে অনেক বেশি ভালোবাসি, এবং যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাটিতে অনেস্টি নিয়ে কাজ করি। একটা ছোট্ট দেশ, রাতারাতি আমরা এর চেহারা পাল্টে ফেলতে পারি, কিন্তু আমাদের সিস্টেম, আমাদের চারপাশের পরিবেশ, আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের সোশ্যাল এথিক্স, সবকিছুই কোনো না কোনো ভাবে আমাদেরকে কখনো আমাদের জীবনকে ঠিকমতো গ্রো করতে দেয় না। আজকে যে ছেলেটিকে আমরা দেখছি সে নির্মম পরিণতির শিকার, এবং কিভাবে তার এই পরিণতির দিকে যাওয়া সে ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি। চলুন তারপর।
তারপরে মনে হচ্ছে আমার বাপ যখন মারতো, খালি মারে মানুষ তো অনেক আছে, বাপ ছেলেকে মারে পরে বুঝতো, আদর করে বুঝতো, কিন্তু আমার বাপ মেরে দরজার সামনে দাঁড়ায় থাকতো। আমি যে ঘরে যে ভাত খাবো সে রান্নাঘরের দরজা আমার বাপ বসে থাকতো, যাতে আমি যাই ভাত না খাতে পারি। আমার মা কি করতো, ভাত রাঁধে বলে করে ভাত দিয়ে বাগানে ভেতর থসত।
কি মানে তাল গাছের নিচে আমার মা ভাত দিয়ে থসত, মানে আমাকে ঘরে তো মাটির মাটির ঘর, মাটির তাহলে বাতা, ওই বাতায় তো মা, আমি এসে কানসিংরা বসে থাকতাম, মা দেখো আমার কিছু কবে একটা অভ্যেস হয়ে গেছে, মা বাতায় দেখো তো আমাকে ভাত হয়েছে, সেই ভাত খাইয়ে, মানে সেই ভাত কি পশুপঙ্খিতে খাইছে নাকি কোন কিছুতে খাইছে নিচ্ছে তো জানি না, পেটে তো খিদা, আব্বা তো ডেই ঘরের নিচে ওই রান্নাঘরের বারান্দায় বসে রয়েছে, মানে ভাত যদি ভাত খেতে যাই তেমস্তা খাইয়ে মনে হয় যে আখের বই আছে, আখের ভিতরে শুয়ে থাকতাম রাত্রিবেলা, অথবা পাটের ভিতরে শুয়ে থাকতাম রাত্রিবেলা। এই অবস্থায় মনে হয় যে রাত কেটে যেত, সকালবেলা আসতাম, মানে সকালবেলা আমার দাদির আব্বাদের কথা গিয়ে যে ওরা মাঠে যেতে গিয়ে, তা দাদির কথা শুনে যেতাম মাঠে, মাঠে লোকরা আসছে তাকে সাথে কাজ করতাম, প্রচন্ড বৃষ্টি নামতেছে মাঠে কাজ করতেছি, তা বৃষ্টির ভিতরে আমার বয়স সে সময় 8-10 বছর, তা প্রচন্ড বৃষ্টি নামতেছে, তার তো একটা বোঝা উচিত যে আমার ছোট ছেলে ও তো বৃষ্টিতে ভিজিতে পারে জোয়ার ঠান্ডা লেগে মরে যেতে পারে, ওরা আমি এই বৃষ্টির ভিতরে বলি যে মনে তুমি বাড়ি যা, নাহলে কোন জায়গায় ইসি জায়গা যা, যাতে বৃষ্টি মিষ্টি কমলি পারে আবার কাজ করিস, কিন্তু সে জোনের যারা কামলা তাকে আগে থাকবো, আমার বাপের কথা কি যে ওকে আগে থাকবি তোর দেহা দিয়ে ওরা খাটবে, তা মনে হয় যে কাজ করতে করতে 30 মাঠে গেছি। তা আমার আব্বা চালাকি সে দিত যে তুই অল্প নিবি, মানে বই কুবাস আর যে কোনো কাজ করিস, পাট কাটিস ধান কাটিস, তুই অল্প নিবি, মানে যদি 3 হাত কাটে তুই 2 হাত কাটবি, তার মানে 2 হাত কাটলি তুই 1 গোপ আগে থাকবি, আর ওরা 3 হাত নিয়ে তোর পিছিয়ে থাকবে, তার মানে ওরা তাড়াতাড়ি কাটবে, আর তুই তো আসতেই কাটবি কিন্তু 2 হাত নিয়ে আগে থাকবি। এই অবস্থানে কি করবো, আব্বার কথা মতো করতাম, ফেনাবাদ ফেনাবাদ শুনে সাদা যাও, মানে লবণ দিয়ে রান্ধে, আমাকে যদি কইলো আউশ দেন আর আমন দেন, আউশ দেন লবণ দিয়ে রান্ধে ওটা আর কি মাঠে নিয়ে যেত, আর আলু ভর্তা, আর আমাকে আলু ভর্তা বেগুন ভর্তা,
জি, এই ফেনা ভাতের সাথে আলু ভর্তা?
জি, ফেনা ভাত আর আলু ভর্তা নিয়ে তো মাঠে ওই খাইয়ে কাজ করতাম। এই অবস্থায় দিন দিন যাই আর আমার আব্বের মত অত্যাচার করে। আর যদি একটু দিকে দিকে তো মনে হয় যে আব্বা আমার শরীরটা খারাপ, আমি বাড়ি যাই, মনে হয় যে পিছন পিছতে লাঠি মারবে। আর এই যে কাশি কাশি মানে কাশি যেটা
ধানকাটে,
ওটা আষাঢ়ি দিয়ে বাড়ি মারতো পিছনে, পিছনে আষাঢ়ি দিয়ে বাড়ি মারতো। তারপর জোর করে করতাম কাজ কাম। আর এই অবস্থা যেহেতু দিন যেত মানে রাত খুব কষ্টে যায়, রাত্রি শরীরটা ব্যথা করতো, মাথায় জোয়ার। মা আমার মা শুধু আমার একটু দেখতো, আমার বাপ ওষুধ কিনে দিত না। তা আমার বয়স আমার 10-12 বছর। ওই সময় দিয়ে আমি কাঁঠাল গাছে উঠি, কাঁঠাল গাছে উঠি মানে কাঁঠাল পাড়তি, মানে কাঁঠাল শু পাইছে আমার ওই সময় তো ভালো মন্দ খেতে না ভাই। তা মনে হয় যে কাঁঠাল গাছে কাঁঠাল পাইছে, তা মনে মনে চিন্তা রেখে কাঁঠাল ডাল দাম একা পাড়ি খাই তাহলে পেট ভরবে। তা কাঁঠাল ডাল চুরি করে পাড়ি খাই নিজের গাছ। আমি কাঁঠাল গাছে উঠছি, কাঁঠাল গাছটা 20-30 ফিট উঁচু হবে, উঠে কাঁঠালটা চুরি করছি মানে পাড়ছি, পাড়ি পাটের ভিতরে নিয়ে খাবো। তা কাঁঠালটা আমি বাম হাত দিয়ে এরম ধরেছি, ধরে ডাইন হাত দিয়ে একটা ডাল ধরেছি। তো ডালটা ধরে মনে হয় যে আমি নামতেছি, আমার পাঁচ তলে যে ডালটা পাড়া দিচ্ছি ওই ডালডালও মরা ছিল। ডালটা পাড়া দিচ্ছি, আমি যে ডালটা ধরেছি ওই ডালটা আবার চিকন আছিল। তা পাড়া দেওয়ার লাগে আমার পুরো বড়টা কাঁঠাল বড় আমার বড়টা ডালে পাটা লাগিয়েছে, আর ওই পুরো ডালটা ছিঁড়ে ডাইরেক্ট আমি নিচে পড়ে যায়। তারপরে কি ডাল ভেঙে আমি দাঁড়াই পড়ি, আমি গাছের যে অবস্থায় কাঁঠালটা ধরছি ঠিক ওই অবস্থায় দাঁড়াই নিচে পড়ি। পড়ে যাওয়ার পরে আমি বাম দিকে কাঁতে পড়ে যাই, পড়ে গেলে আমার বাম হাতটা মুখ ছিল। পরে আমার বাপ প্রথম কয় দৌড় দে আটেক, আমার বাপ দৌড়ে আসে, প্রথম আসে তো মারবে। প্রথম আমি শুয়ে রয়েছি বল বুদ্ধি নাই, এই অবস্থা মারবে গাছ উঠছিস কা আর কাঁঠাল পাড়ছিস কা। তা মনে হয় যে আমার কাহিনী দিয়ে সে আর মারে নাই, বাড়ি নিয়ে গেছে হাট। আর রাতের এরম হচ্ছে, আমি তো হাঁটতে মনে হয় যে আত্ম মুখছি গেছে, হাতে প্রচন্ড ব্যথা। তারপর আমার বাপ ধরে এরম এরম হচ্ছে মানে হাড্ডি গুটি যাতে না যদি না ভেঙে থাকে উনি সেরে লাই দেবে। ব্যথাতে মরে যাচ্ছি মানে জুলিয়ে পুড়ে ওর ভিতর মানে ব্যথাতে মানে ঠেজ আমি ওই সময় মরে যাই। উনি আমার করেছে আমার মারি আলাই দেখ, আমাকে কোথাও তুমি এরম না করলে আমার মারি আলাই দেখ। তা উনি আর কি শুনতেছে না, পরে কি বাড়ি নিয়ে যায়, পরে আর কি বাড়ি নিয়ে শুয়ে রাখে। পরে একদিন পরে আর কি ব্যথা প্রচন্ড বাড়ে, তখন আমাকে মোহাম্মদপুর হাসপাতালে আছে হাসপাতালে নিয়ে যায়। তো অবস্থায় কি আস্তে 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 মানে অবস্থা যাতে রেখে খুব কষ্টের দিন কাটায়, খুব কষ্টে। কারে কব কাকা আমার মুরব্বী কাকা কাকা সাইডে আছে, তাকে কই তারা কয় মানে কি করবি অবস্থায়, কই যাবি আর কই থাকবি কর, তোর আবার বুঝে কবানি আনুগ্রাহ মনে হয় বুঝবে কিনা সেটা জানে ওই অবস্থায় চলাতে থেকে। একদিন এটা আমার জীবনের মানে কষ্টের অনেক শুরু, আমার জীবনটা কষ্টের। তো একদিন আমি আমার একটা স্বাস্থ্য বোন আছিল, তার নাম হালিমা। তা ওই সময় আমি বেশিটা বুঝতাম না, আমার বয়স 12-13 বছর বয়স, আমার স্বাস্থ্য বোন স্বাস্থ্য বোন। তা আমি একদিন ধানেরই ধানের বইতে ধান আতাচ্ছি মানে ধানের বই ধান সাফ ভিতরে যে ঘাস হয়েছে ঘাসটা সাফ করতেছি। তা হালিমার কি গেছে আমাকে, হালিমা একটু ভালোবাসতো আমার আর কি, সে ভালোবাসতো, আমার তো অল্প বয়স, সে আমার বয়সই ছিল সেম, কিন্তু সে আমার একটু চালাকা ছিল। তা আমার ভালোবাসতো আমি জানতাম না। তা ওই হালিমা আর কি আমার কাছে আইছে, আসা করে ওই কথাবার্তা কইছে মানে কি অবস্থা হ্যান ত্যান সাত পাঁচ। তা ভালোবাসার মানে বুঝতেছে না আমি যে কি কইছে, ওর খারাপ ছিল আমার সাথে খারাপ কোনো করার জন্য মাঠে ভিতরে গেছে তখন। তা আমি অত আমি গ্রামের অঞ্চল বলে আমার তো অত বুঝি নেই।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, একবার ছোট্ট একটা বিরতি নিতে চাই মাত্র 3 মিনিটের জন্য, তারপর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আজকে শাহজাহানকে তার জীবনের অপ্রিয় সত্যে, যে শাহজাহানকে আমরা আবিষ্কার করছি তার শৈশবে প্রচন্ড হৃদয় বিদারক। আমরা ফিরে আসতে চাই মাত্র 3 মিনিট পরে, সঙ্গে থাকুন এবং শুনতেই থাকুন এবিসি রেডিও FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছে কাছে সুন্দর আগামী টাটা গড়বে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, গানের ছন্দে নাচবে, মনে রেখো টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে,
recharge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself.
শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। শাহজাহানের জীবনের অপ্রিয় সত্যে রয়েছে আমরা, আর আপনারা সবাই শুনছেন আরজি কিবরিয়াকে। সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং শাহজাহানের কাছেই আমরা আবারও ফিরে যেতে চাই। আর আরেকটি বিষয় প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে নোট করছি, আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20 শুরু হয়েছে আমার নতুন অনুষ্ঠান ডর, যেখানে বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে গিয়ে আমরা আবিষ্কার করছি ভয়কে নতুন ভাবে। এবং আশা করছি সবাই আপনারা আমাদের সাথে থাকবেন যেভাবে আপনারা সাথে আছেন যাহা বলিব সত্য বলিব এবং বুধবারের রাতে প্রচারিত হ্যালো 8920। প্রিয় শ্রোতা চলুন আমরা আবারও ফিরে যাই শাহজাহানের কাছে। শাহজাহান, তারপরে
আমি বুঝিনি আর কি, যাই হোক আমার কাজ তলেই আমাকে একটু বাড়িয়ায়, আমার মা নানি বাড়ি গেছে, আমার ভাই মাঠে গেছে, তুই একটু আমাকে বাড়িয়ায়। তা আমি ওকে ঘরে গেছি, ঘরে যাওয়ার পর মা দেখে এলা দেয়, আমি ঘরে ঢুকছি। ঢুকার পর মা কয় ঘরে কেরোস, আমি না কিছু না আর কি, মানে ওর কাছে কিছু দেবে কিনা, আমার বলছিল যে আমার গাড়ি একটু আসিস, দেখছি আমার মা সেই জন থেকে আসছি, কয় দাঁড়া তোর আব্বার খবর দিছি। ওর আব্বার খবর দিলে আমি বয়তে, মানে গ্রাম আসার বলব বয়তে, আমি দৌড় মারি বাগানের ভিতরে, দৌড় মারি বয়তে খালি খালি। দৌড় মারার পর আমার পার ভেতরে, আমার ডাইন পার ভিতরে বাঁশ, বাঁশের মাথা ছিল সোহ, আমি নিচের দিক তাকাই নাই, বাঁশের মাথা আমার পার ভিতর দিয়ে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে মানে বাঁশ যে ঢুকে গেছে, বাঁশের তো ভেঙে রয়েছে মাথা পার ভিতরে, ওই অবস্থায় নিয়ে দৌড়ে চলে গেছি। অবস্থায় আমার স্বাস্থ্য ভাই আমার ধরে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে ওই জায়গা বাঁশটা ভিতরে বাইর করে বাঁশের মাথা মানে আমার সেলাই করে দিয়েছে। পরে এই অবস্থা আর কি বাড়ি নিয়ে আসছে, আমার আব্বার কাছে বলে নেই। পরে আর কি আমি অবস্থা বাড়ি আসি, বাড়ি আসার পরে প্রায় এক সপ্তাহ পরে ওই হালিমা পাটের পাতা তুলতে গেছে, পাটের পাতা তুলতে গেলে পরে সাইডে পোলার পাটের ভিতরে তাস খেলতেছে, তোর ওর শব্দ পেয়ে ওই সাইডে পোলার এসে ধরিছে, ওর সাথে ছোট একটা পিসি ছিল মেয়ে, ওর যখন ধরে ওই পিসিটা দৌড় মেরে চলে যায়। ওই সাইডে পোলার কি নিয়ে মাঠের ভিতর নিয়ে কি কিছু করেছে কিনা এটা ভালো জানি না, কিন্তু মেয়েটা যখন আমি মাঠে কাজ করতেছি, মেয়েটা আমার সাইড দিয়ে দৌড়ে আসছিল। দৌড়ে আসার পরে দেখলাম শরীরে কোনো কাপড় নাই। পরে মেয়েটা আমাকে ঘরে ভিতরে উঠিছে, উঠে যাওয়ার পরে ওর ভাই আর কি বাড়িতে এসে নিতি, তা বাতার ভিতরে জামা কাপড় সঙ্গে দেলাই দিয়ে আছে আমাকে বাড়িতে, ওর ভাই ওরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওকে ঘরে একটা রেখে বলে যে আমি বাথরুমে যাবো, বাথরুমে যাওয়ার কথা কয়ে ওই ঘরে থায়োডিন বিষ আসছিল, ওই বিষটা নিয়ে ওর কি বাথরুমের যে পানি টানেছিল বদ নাই, ওই পানির ভিতরে বিষটা ভাজিয়ে বিষটা খেয়ে লাগিয়েছে।
কে হালিমা?
হালিমা বিষটা খাইছে।
কেন?
মানে খাইছে ওই যে ওই খোলা পান ধরে নিয়ে এসছে,
ধরে নিয়ে গিয়ে
ধরে নিয়ে মানে কিছু করিস কিনা জানি না, কিন্তু ওই মনের দুঃখে মানে কষ্টে যে মানুষ সারা দেশে মানুষ জেনে গেছে আমার কিছু করছে নেই, মানে আমার কিছু করেছে, এটা মানুষ গ্রামের জেনে গেছে জোরে নিয়ে কিছু করেছে, এই দুঃখে মানে কিছু করেছে কিনা আল্লাহ জানে, সে জানে, সে তো মারা গেছে, সে তো কই জানি,
মানে মারা যায় সে।
জি, ও বিষ ওই বদনায় বিষ নিয়ে বিষটা খেয়ে মারা যায়, ওরে মেডিকেলে নিয়ে আগে মারা যায়। মারা যাওয়ার পরে ওই সাইডে পোলার নাম আইসে, সাইডে পোলার কি 10 বছর জেল খেটে বেড়াইছিল। এই আর কি ও চাইছিল যে আমার ভালোবাসতে, কিন্তু ওই জায়গাতে আর কি ভালোবাসা ওখানে বুঝলাম, কিন্তু সে আমার কয়ে গেছিল ওই যে দৌড় মানে আমার সাইড দেয় সময় আর কি আমার একবার কইল যে ভালোবাসা পালাম না, জীবনটা চলে গেল, এরম একটা কিছু কয়ে আমার সাইড দিয়ে দৌড়ে চলে গেছিল, যারে ছিলাম তারে পালাম না কিন্তু জীবনটা শেষ হয়ে গেল, এই কয়ে আমার সামনে গেছিল এইটুকু শুনছিলাম, তো ওখানে বুঝলাম যে ভালোবাসা। এই অবস্থায় তখন তো আর কি আমাদের বাড়ি যে মাঠে কাজ করি আর কি, এই অবস্থায় আমার স্বাস্থ্য ভাইটা ছিল তার নাম মনিরুল, সে আমার বললো যে চল যশোর যাই, তা বললাম যে আমার কাছে টাকা নাই, আমি কয় তোকে বাড়িতে দান আনে ব্যাস, আমাকে বাড়ি আমাকে বাড়িতে এক মন দান আনে ওকে বাড়ি দিছি, ওর মা আমার 300 টাকা দিছে, ওর টাকা নিয়ে আর আমার একটা সাথে সবাই তিনজন মিলে যশোর যায়। যশোর যায় বিস্কুট ফেটকে কাজ করি, তা খুব কষ্ট, একদিন আসলাম, একদিনের পরে আমি চলে আসি বাড়ি, আবার খুব কষ্ট, আমি যে রাত্রি বাড়ি চলে আসি আসার পরে ঘুমাই রয়েছি, আমার আব্বা ঠিক ফজরের সময় আমার আব্বা ঘরে ঢুকছে হাতের মতো মোটা কলাঠি নিয়ে, আমি ঘুমাই রয়েছি ঘুমের ঘরে, আমার আব্বা মাথায় আর মাথায় মাছ গড়াবার বাড়ি গেছে,
ঠিক আমি ঘুমাই রয়েছি, তার গায়ে যত শক্তি আছে শক্তি পুরো বরাবর দিয়ে আমার মাথার উপর বাড়ি মারছে। তা বাড়ি মারার পরে আমার মনটা করলে আমি পাঁচ মিনিট ধরে উপর উড়ে চলে আসছি, আমার মনটা করলে আমি উঠতেছি, এই যে আমি ডাইরেক্ট নিজেই দেখতেছি আমি উঠতেছি, পাঁচ মিনিট পরে আমার নিজে আবার নিচে মনে নামতেছি। ওই সময় পরবর্তী বাড়ির ভয়তে আমি আসছি দৌড় বাইরের দিকে, বাইরের দিকে দৌড় মারছি, আমার আব্বা আবার পিছনে বাড়ি মারছে একটা, বাড়ি মারার পরে আমি দৌড়ে চলে গেছি বাইরে। বাইরে যাওয়ার পরে কি আমার আব্বা আমার ঘরে যত কাপড় চুল আসছিল, যত কাপড় চুল সব কাপড় চুল বাইরে করে পোড়াই দিয়েছে আগুনে। আমার আব্বা যত আমার কাপড় চোড়া ছিল, আমার প্যান্ট জামা কাপড় মানে লুঙ্গি টুঙ্গি যেগুলো আসলো আর কি, আমার আব্বা সবগুলো আইনে আমাকে ওই আখের গুড় বানাতেছে, এটা রস জ্বালায় তো ওই রসের বানের ভিতর দিয়ে সব কিছু পোড়া এলাই দেয় আগুন দিয়ে। আমার আব্বা পোড়া এলাই দেওয়ার পরে মারে কয় কালকে আমার জোন কাজ করছে মাঠে, ও কালকে মাঠে যায় নেই, তো এইসব পোলা পানের কোনো দরকার নাই। তা যার পেটের ভাত হয় না, যে তার নিজের পেটের ভাত গুছাই খাতে না, তার এই বাড়ি রাখবো কিল্লিকা, ওর এই বাড়ি তার কোনো অধিকার নেই। এভাবে আমাকে পোড়া দিল, তো দিলে মানে পোড়া দেওয়া মানে কি এবারে তুই আসতে পারবি না, অনেক কথা তেজ জমে করে দিলাম হ্যান ত্যান সাত পাঁচ অনেক কথা কয়ে আমার ওই যে বাড়িতে বাইর করে দিল। সে বাসার বাড়ি ভাত খাওয়া বন্ধ গেল, মানে আমার আব্বা সাইডের লোকজনে কয়ে দিয়েছে মহিলাগিরে যে শাহজাহান ভাত খাতে আসেনি, বাড়ির সীমানে আসেনি, সেই আমার মা কয়ে দিয়েছে এই কথা সাইডের মহিলাগিরে কয়ে দিয়েছে। ফলে সেই বয়তে আমি বাড়ি ভাত খেতে যেতাম, আমার দাদির যে ভাত দিত সেই দাদি অর্ধেক ভাত আমার দিত, আমার দাদি আর আমার ছোট কাকার সাথে থাকে, ওই দাদির ছোট কাকা যে ভাত দিত কাকি ওই ভাত আমার দাদি অর্ধেক খেতে আমার অর্ধেক দিত। এই অবস্থায় তিন দিন থাকা পরে পরে কি করবো, আমার তো ওই ভাত খেয়ে আমার পেট ভরে না, আর আমি কি করবো থাকে। পরে আর কি একটা লোক আমাকে গ্রামে একটা লোক গটকালি করে, সে বললো কি যে মাসে মাসে বাড়ি কাজ করবি যাবি, তা নিজের চিন্তা রে খাবো কি আর কি, এখন তো খাতা খাওয়ানি পাচ্ছি না, তা যাই। পরে আর কি মরিচ ফসল লোহাগাড়া নড়াইল ওই ছেলের ফোন দেয়, ওই ছেলে আসলো তার নাম সুজন, আসে কয় আমাকে পোল্ট্রি খামারে চাকরি করবা পোল্ট্রি মুরগি। আমি গেলাম যে ঠিক আছে করবো, আপনি বেতন কত দেবেন, ৫০০ আর খাওয়ান তখন দেবো, ঠিক আছে চলেন। তো গ্রহণে গেছি, যার পরে আমার ফ্রিজিতে ওর মা ঠান্ডা ভাত বরফে জমে গেছে, ওই ভাত আমার বাইর করে দিয়েছে আর ডাল দিয়েছে, খাইছি। খাওয়ার পরে আমি তাকে বাড়ি যাতে এলাম না, সুজন কয় যে আমাকে কড়া কলই আছে মাঠে, কলই কলই কড়া চল যাই নিয়ে আসি। আমার তো মনে হয় আমার পিছনে জায়গা নেই, মুরগির কথা কই নিয়ে আমার মানে কোলে আনতে নিয়ে গেল, যা নিয়ে গেছে কোলে আনছি আইনের বাড়ি ওগের বাড়ি থুইছি, থার পরে কি আমার কাছে চলো মুরগির খাবার দিয়ে আসার পানি দিয়ে আসি। এবস্থা মাস যায় বছর যায় এবস্থা করার তালে থাই, ওরা তিন বোন আর ওরা তিন ভাই, তিন বোন তিন ভাই আর যাই। এ অবস্থা ওকে বাড়ি মানে আমার মানে ঘর মুসাইতো, তারপরে মুরগির কাজ মাঠের কাজ গরু গায়ে আসিল গাভী আসিল গাভীর দুধ হয় একটা বাসুর আসিল, তা কাজে মাসে যে খাটা দেন ৫০০ টাকা দিয়ে আমার কত যে ঘাস কেটে নিয়ে, তা আমি কিছু মনে করতাম না, যাতাম ঘাস কাটতি যাই গরু জন্য ঘাস কেটে নিতাম, কেউ যদি ঘাস না পাই মানে কোন লোক যদি ঘাস না পায় তাহলে আমি ঠিকই এক গোজা ঘাস কেটে নিয়ে আসতাম একাটি, যে আনতেই পারি নালে এরা যদি বেতন না দেয় খাওয়ান না দেয় কিরম মানে রাজদামা চাকরিতে বাধ্য দেয় তোর লাগবো না জায়গা, তো আমি যাবানি কই, তো এইভাবে গাড়ি যাই স্থায়ী মানে আমার থাকতে দেয় বসেন এখানে কি কব, এটা হলো কপাল আল্লাহ কপালে লেহতি সেরম নেই জানি না, ওরা আমার থাকতে দিত ওদের একটা ভাঙ্গা ঘর আছে ফেলানো ঘর, ওরা গিন্না তো ঘরে যেত না সেই ঘরে আমার থাকতে দিয়েছে, সেই ঘরে থাকতাম। তা এ অবস্থা অনেক দিন যায় রাত যায় মানে ওই অবস্থায় কষ্ট মষ্ট যায় পিছনের ডা চিন্তার ওখানে খাই দায় ভালো আছি, মানে খাওয়ান দেখতে একটু খাওয়ান দাওয়ান দেয় পেটটা ভরে, সেই সময় মনে করি যে আমি ভালো আছি সেখানে, সেই সময় মনে করতাম। এই অবস্থা অনেক দিন যায় রাত যায় বেতন ৫০০ কিন্তু বেতন ঠিক মতো আমার দিত না, আর বেতন আমি চাইতাম না, আমার পেটটা ভরা আছে কিন্তু আমি না চাই বসেন, আমার তো টাকার প্রতি আমার কোন লোভ নেই, কিন্তু আগে তো উচিত আসিল যে তোর এই যে আমাকে এতদিন রয়েছিস তোর এই আমাকে কাছে ২০০০০ টাকা জমিছে ১০০০০ টাকা জমিছে না জমুক, এই এতদিন রয়েছিস তুই ১০০০০০ টাকা নিয়ে যা। তা ওকে গ্রামে দুই বছর মতন হয় সময় একটা গ্রামে একটা মেয়ে ছিল তার নাম বিনা, ওই আমি মুরগির পানি দিয়ে মুরগি খাবার গরুর ঘাস কেটে নিয়ে ওই মুরগির খাবার বানাই মুরগির খাবার দিয়ে আর ওইকে বাড়ির সাইডে মুরগি খাবার সাইডে একটু জায়গা আছে ওই জায়গাতে বসে রয়েছি। আমার সাথে একটা ফুল আসছিল তার নাম আলামিন, তো ওই সাইড দিয়ে বিনা গ্রামাঞ্চলে যে স্পোর্টস হয় না স্বাধীনতা ওইটা হয়েছে ওইখানে বিনা আর কি যাচ্ছে আমার পিছন দায়টে, তা আমি আলামিন ডাকলাম আলামিন এমনি আমি ভালোবাসি তেরে কালকে অফার দিবি যে তোমার এই ভালোবাসে, যাই আলামিন ভালো আসলো ও যাই বললো যে তোমাকে ভালোবাসে, মেয়ে রাজি গেল ঠিক আছে কালকে নদীর ঘাটে এসো। ওই নদীর ঘাটে যাওয়ার পরে আর কি মেয়ের সাথে কথাবার্তা হয়, যাই হোক এই অবস্থায় মেয়ে আর কি কথাবার্তা কয়ে চলে আসলাম, মেয়ে আমার ভালোবাসে সে রাজি হলো, তা আমি আবার ইমান গাড়ি চলে আসি তারপর কাজকাম করি তাকে, এখন ভালোবাসা তো মনটা একটু ভালো লাগে মানে একটা মেয়ে আমাকে ভালোবাসে, তা ওই মেয়েটা আর কি আমার রাত্রিবেলা দেখা দিকে কি আজকে রাত্রি আসো ১০টা ১১টার দিকে, জানালা আসলো জানালার ভিতর দিয়ে আমার সাথে মানে জানলা খুলে আমার সাথে কথা কইতো, তাদের কয় কি কালকে এমন টাইমে আমার বাপ মা কেউ বাড়ি থাকবে না, তুমি আসো। তার মনে হয় যে ওই টাইমে আমাকে বাড়ি যাই, কিন্তু মেয়েটা সাইজে কুইজে আমার ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোনো পরে মেয়েটা আজ আমার কোলের উপর শুয়ে পড়তেছে, মেয়েটা খাটে আমার সাইডে শুয়ে পড়তেছে, কিন্তু আমি বুঝতেছি না যে কিসের জন্য শুয়ে পড়তেছে। বুঝার চেষ্টা করিনি, মানে বুঝিনি, আমি নিজেই বুঝিনি যে কিসের জন্য শুয়ে পড়তেছে, ও কি চাই এটা আমি বুঝিনি, কিন্তু আমার জড়াই ধরে শুচ্ছে। আমি পরে আর কি আমি এত চলে আসি, বয় বয় তো অল্প বয়স, আমি এত চলে আসি। আসার পরে ওই বিনার বাপ, দুই দিন পরে বিনার আব্বা টের পাই যে ওর মায়ের সাথে আমি প্রেম করি। পরে বিনার বাপ গ্রামের মাতুবের বাড়ি আমার ডাক দিচ্ছে, তুমি আসো। গেছি, ব্যবহার করে তুমি আমার মেয়ের সাথে প্রেম করো, তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ করো। তাই আমি বললাম যে আপনার মেয়ে আমি বিয়ে করবো।
সবার মধ্যে,
সবার মধ্যে মাতুবরের সামনে আমি বললাম যে আপনার মেয়ে আমি বিয়ে করবো, আপনার সমস্যা কি? আপনার মেয়ে আমার ভালোবাসা, আপনার মেয়ে আমি তার ভালোবাসি, তাহলে আমি বিয়ে করবো। তো ঠিক আছে, বিয়ে করতে তোমার গাছ জেনে আসো। তা মাতুবর আমার কাছে যেতে গাছ জেনে আনতে হবে, আমি বললাম যে ঠিক আছে দেই। তো মনে হয় যে গাছ জেনতে আনা যাবে না, গাছ জেন কার আনবো, আমার তো কোনো গাছ জেন নাই, কার আনবো। পরে আমি ওই মেয়ের সাথে দেহা সাক্ষাৎ করা বাদ দিলাম, মানে গাছ জানতে নিতে পারবো না। পরে কি অবস্থায় সুজনকে বাড়ি থাই কাজ করি 12 মাসের মতো থাই। পরে আর কি 4-5 বছর ধরে ওরা এত খাটানো খাটাইছে আমারে, ঘরের মধ্যে যত কাজ কাম আছে সব করাইছে। কোনদিন মনে হয় যে একসাথে তাদের সাথে খাতে দিই, আলাদা গিলাস আলাদা প্লেট সবকিছু আলাদা আলাদা সেপারেট করে দিয়েছে, মানে কোনো কিছু ধরতে পারবি না, তাদের কোনো কিছু ইউজ করতে পারবি না। কি অবস্থায় অনেক খুব কষ্টে আর কি 5-6 বছর কাটে। পরে যে আমি একদিন বুদ্ধি এলাম কি যে আমার টাকা দেয় না, আমি জানি কাজ করি আমার টাকা পয়সা দেয় না, আমার তো টাকা পয়সা লাগে। ওই জীবনের সাথে থে মানে চালাক হয়েছে, ছোটটা যত মানে গ্রামের খারাপ খারাপ কাজ আছে ও সব কাজ ও করে
বেড়ায়।
ইমন তার নাম, তো আমার সাথে সাথে রাখে যত খারাপ কাজ আছে সব করে বেড়ায়। একদিন আর কি ওর ঘেরে মাছ চাষ করে, ওই মাছ চাষ করার রহনে আর কি মাছ বলে রাত্রি সুরিয়ে নিয়ে যায় সুরে। তা আমার আর কি ওখানে সুতি মানে কষে কি আমরা দুজন যে কোসড়ি নিচে শুয়ে থাকি পানি নিচে, যে আমার সুরে আসবো ইসমার কে ধরবো।
ইমনের কথা বলছিলেন, ইমনের ফ্যামিলি সম্পর্কে আমাদের একটু বলবেন যে ইমন আসলে ইমনের বাবা কি করতো, বা ইমন আসলে ইমনের পরিবার কি রকম ছিল, ব্যাকগ্রাউন্ড কি?
ইমনের বাবা, আমি জামা গেছি সময় ইমনের বাবার আমি জীবিত পাইনি।
আচ্ছা, কিন্তু ও কি খারাপ কাজ করতো এই সময়? যেহেতু আপনার হাতে চাইনিজ স্ক্রোলের কথা বলছেন আপনি,
ও খারাপ কাজ কি? ওর কাকালে এমপি ছিল সাবেক,
ওর কাকা এমপি ছিল,
এমপি ছিল সাবেক এমপি। তা ওই কাকার দাপটে ও যত বলে গ্রামে যত বলে প্রেসিডেন্ট হোক, যে হোক কাকার গরমে ও যে কোনো জিনিস মনে হয় যে করতে রাজি। খুন খামারি কৌবা কবি মানে মানুষ মারামারি, ও মনে যে কাকার গরমে সবকিছু করে বেড়াইতো।
আচ্ছা, ওকে, তো তারপর কি হলো?
তারপর মনে হয় ওই কোসড়ি ভিতরে শুয়ে রয়েছি, ওই বেটা যে জাল পাতিছে মাছ মারা ওর মাছ চুরি করার জন্য, ওই বেটা আর কি রাত 3টার সময় আইসে জাল উঠতে মাছ মানে নীতি, তা যে পানিতে নামছে শব্দ হয়েছে, তিমন আর কি আমার ডাক দিয়েছে উঠ আইসে। তা আমি উঠছি, আমরা একটু সাইডে আছি যাতে আমাকে না দেখতে পারে। তিমন কয় কি শোন, ও তো মাজা হয় নীতি, আমি যখন ওর সাথে ডাক দেবানি কথা কেবানি ও তো উঠে আসবে না, উঠে আসলে এবার কোপ দিবি। তা গেছি, ঠিক আছে রাজি হয়ে গেছি, কাছে যে দাঁড়াইছি আমার হাত পা কাঁপতেছে, আমি কয় কোপ দে, কয় কি রে মাছ মারতে আছিস কা? ভাই বাসা মেহমান আসছে মাছ নাই সেতে আসছি, এর
মধ্যে ওদের পুকুরে ছিল মাছ মারাটা
না, লিস্ট নিয়েছিল।
লিস্ট আসলে কি ইমন নিয়েছে নাকি যে মাছ মারছে?
মাছ যে মারতে এসে তো চোর,
ও হচ্ছে চোর
আর ইমনের গের,
ইমন আসলে লিস্ট নিয়েছে,
ইমন লিস্ট নিয়েছে।
ওকে, আচ্ছা,
তো এই চোর প্রতিদিন মাছ মারে যায় ইমনের রাগ। ওকে, এখন চোর যাই কথা কি রে মাছ মারতে আসিস কা? ও চোর তো কথা কিছু পাঠাবে, ইমন আমার কাছে কব দে। তা আমি আর কি কইছি না ভাই কয় দে, আমি না কয় বেটা তোরে দিলাম, না ভাই আমি আনে বিদেশি, আমি আনতে খুব মালি পারা, কালকে তো আপনি যদি বলেন আপনার কাকা এমপি আপনার ছাড়া এলাই দেবে, আমার ছাড়াবে কিটা? মনে মনে ভাবতেছি আর এডু একবার কইছি, আর আমি মনে মনে আগে ভাবতেছি আমি তো বিদেশি, আমি ওর মারি আমার তো বাসা নেই, তা আমি কিভাবে ইমানটা খাওয়া যায়? তিমনে কইছে ভাই আপনি দেন, ইমান কবে দিচ্ছে ইমন মনে হয় দাঁতনা জড়াই কোপ দিয়েছে, দাঁতনা খানিক কাটে রক্ত পড়ছে। তো ওই বেটা সিল্লে উঠছে, ওর মা বাবা আব্বা আমরা মারিছি না, মানে ছেড়ে দে। তাই ইমন যদি আমি মানা না করতাম আর টান যদি পিছনে না দিতাম তাহলে ইমন ওর মায়ের ইয়ে লাগতাম, বললাম ভাই লোকজন আসতেছে চলেন আনতে চলেন, আমার বাবা কাঁপতেছে। পরে টান দিয়ে পিছনে দুজন দৌড়ে শুয়ে আসে, বলাই আসুর রামদার সাইনিস করে রামদার রক্ত মানু, ওইটা আমি যে ঘরে শুই না ওই ঘরে সাঙ্গির হয়ে রাখছে। পরে আর কি সকালবেলা আর কি ওর কাকারে ফোন দিয়েছে, কাকারে ফোন দিলে ফেরা নেম এ ক্ষমতালা লোক, কাকারে ফোন দিলে পুলিশই থানায় গেছে, পুলিশ টুলিশ আইসে মনে হয় তার আইডে পুলিশে আর কি কিছু টাকা পয়সা দিয়ে মীমাংসা করে দিয়েছে। এরপরে আর কি আমার খুব কষ্ট হয়, মানে কষ্ট আর কি যে আমি একজনের মিছিলি গেছিলাম, সেই মিছিলি নিয়ে একজনের সাথে গ্যাঞ্জাম বাদে সেনা মারামারি আমার সাথে, তার সাথে আমার মারামারি হয়, সেখানে আর কি আমার মানে খুব কষ্ট শুরু গেল, ওরা যেরকম খাটাইছে আমার কষ্ট শুরু গেল। পরে আমি একটা চলে আসবো, কিভাবে চলে আসা যায়, এবার তো আমার জীবন যাবে না। পরে আর কি ওদের বাড়িতে ধান, টাকা তো আমরা দেয় না, ওদের ঘরে যে ধান রাখা হয় ধান, আমি এক বস্তা ধান মাথায় করে সাইডে একটা মহিলা খাতের বানাইছে আমার সাথে, সেই মহিলার কাছে আমি ধানের বস্তা নিয়ে বেস্তা জন নিয়ে গেছি, চুরি করে ওদের বাড়িতে এক বস্তা ধান চুরি করে বেস্তে নিয়ে গেছি 300 টাকা। ওই মহিলার ধানামি তাই মহিলাকে বাথরুমে নিয়ে ধরেছে। রান্নাঘরে খুঁজতে খুঁজতে ওরা খুঁজতেছে আমি টের পাচ্ছি, আমি কিন্তু দানা আগেতেই ধোয়াইছি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরেকবার বেজে গেল। আমরা ধীরে ধীরে দেখছি যে একজন সহজ সরল কিশোর এবং অনাদরে বড় হয়ে ওঠা শাহজাহান কিভাবে অপরাধের দিকে ছুটে যাচ্ছে। আমরা ঠিক বিরতির পরপর এসে অপরাধের ধরনের বিস্তারিত আপনাদেরকে শোনাবো এবং তার যে পরিণতি হয়েছে শেষ পর্যন্ত সেই পরিণতির দিকেও আমরা যাব। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 90.2। এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। যে কাজটি করতে হবে, ফোন করার পরে আপনার জীবনে যে অপ্রিয় সত্যগুলো আছে সেই অপ্রিয় সত্যগুলো সামারি একদম সংক্ষিপ্ত করে আপনাকে মিনিট পাঁচেক সময় দেওয়া হয়। সেই মিনিট পাঁচেকের মধ্যে আপনি বলে শেষ করবেন যে আপনি জীবনে কি কি অপরাধ করেছেন এবং একই সাথে আপনি বলবেন আপনি আসতে চান আমাদের এবিসি রেডিওতে। আমরা আপনাকে কল দিব এবং আপনাকে এই মঞ্চে বসার সুযোগ করে দেব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই ফোনে ফোন করার পরে আপনাকে দুই চাপতে হবে। দুই চাপার পরে যাহা বলিব সত্য বলিব সম্পর্কে ওখানে ডিডাকশন দেয়া আছে, আপনি সেই কথা অনুসারে 5 মিনিট সময় পাবেন। এই 5 মিনিটের মধ্যে আপনার কথাগুলো রেকর্ড করতে হবে। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছাকাছি সুন্দর আগামীটা তারা গড়বে। মনে রেখো, আমরা সবাই আছি জীবনের কাছাকাছি সুন্দর আগামীটা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, গানের ছন্দে নাচবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে।
Charge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo, Recharge Yourself.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 90.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আপনাদের জন্য আরো একটি অনুষ্ঠান নিয়ে আসছি প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমার টিম মেম্বাররা রয়েছে ওখানে এবং অনুষ্ঠানটির নাম হচ্ছে ডর, বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেস, যে প্লেসগুলোতে আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা শুনে থাকেন। আপনার বাড়ির পাশে একটা বট গাছ থেকে শুরু করে একটা অতি ভৌতিক ঘর থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে, সেই সব জায়গাগুলোতে গিয়ে আমাদের দুইজন বন্ধু রিহান এবং সুমন তারা যাচ্ছে সেই সব জায়গাতে এবং সাথে থাকছে দুইজন বন্ধু। আমাদের লিসনার যারা এখানে আসতে চান তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ওখানে বসে আমরা সেই অনুষ্ঠানগুলো করছি যেগুলোকে আপনারা শুনতে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। এবং এই অনুষ্ঠানটি পুরো সপ্তাহব্যাপী একটি প্রক্রিয়া, সারা সপ্তাহ ধরে আমরা এই কাজগুলো করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডর নিয়ে বা ভয় নিয়ে একেবারে বাংলাদেশে প্রথম আন করা একটি অনুষ্ঠান, একেবারে ভিন্ন অ্যাঙ্গেল
সকাল থেকে আপনারা শুনবেন আশা করছি এবং প্রত্যাশা করছি যাহা বলিব সত্য বলিব কিংবা হ্যালো 8920 কে যতটা ভালোবেসেছেন এই নতুন অনুষ্ঠানের সাথেও আপনারা থাকবেন ততটুকুই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা পাবো। প্রিয় শ্রোতা, আজকে যাহা বলিব সত্য বলিব আমাদের সঙ্গে রয়েছেন শাহজাহান। শাহজাহানের কাছে আমি আবারও যেতে চাই আর শাহজাহানকে নিয়ে আমরা একটা SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদের সবাইকে। যারা এতক্ষণ শাহজাহানকে শুনেছেন তারা যদি মনে করেন শাহজাহান যা বলছে তা সত্য তাহলে লিখবেন ইয়েস, যদি মনে করেন ও যা বলছে সেখানে কনফিউশন আছে তাহলে লিখবেন নো। লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনি আপনার সেলফোনে লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে অর্থাৎ 2221 নম্বরে। একটু পরে আমি জানিয়ে দিচ্ছি কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট। হ্যাঁ শাহজাহান, তারপর কি হলো?
তারপর মনে হয় দান ওই মহিলার দিয়ে টাকা মহিলা দেনে কয় কালকে সকালে নিস, ওরা খুঁজতেছে মানে অনেক লোকজন আসছে খুঁজতে, পরে ওদের একটা সাইডে একটা ফুসকুনি আসলে সে ফুসকুনির ভিতরে যায় পানির ভিতরে গোলা পানির ভিতরে দাঁড়াই রয়েছি যে আমরা যদি খুঁজে না পাই এরকম একটা কাজ করছি তাহলে তো ওরা মাইরে লাই দেবে, এমনি তো গরিব মানুষ। পরে আর কি ডাইরেক্ট ওরা জমা খুঁজতে খুঁজে খুঁজে তোমার চলে গেল, পাইলো না আমার রাত দুটের সময় আর কি ওরা সবাই যে ঘুমাইলো, আমি রাত দুটি আড়াইটার সময় যাই একা একা আটতে তেটতে যাই ওর ঘরের পিছনে আর কি যে দাঁড়াই রয়েছি। আমার ইচ্ছা হলো কি যে আমাকে টাকা পয়সা নেই তা কিছু তো নিয়ে যেতে হবে, তা আমার ইচ্ছা হলো যে সুজনের যে মোবাইল দুটি মোবাইল ইউজ করে ওই মোবাইল দুটি আমি ফজরের সময় যখন আমার ছুটি যাবে তা আমার বেতনের পত্রে আমি ওর মোবাইল দুটি নিয়ে যাবো গা। তা আমি এর দাঁড়াই রয়েছি তো ফজরের সময় উজু টুজু করে কেসি গেট আসলে কেসি গেট সাফাই হয়ে যেত, তা আমি দেখতেছি দূরের থেকে অন্ধকারে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছি যে আমার কেসি গেট সাফাই দিয়ে আমার ছুটি গেল, ওই সময় আর কি ওর মোবাইল দুটি আমি ভিতরে ঢুকলাম কেসি গেট খুলে রুমে ঢুকলাম, রুমে ঢুকে মানে মোবাইল দুটি এমন জায়গায় তুই একবারে তশকে নিচে তুই হয়তো মোবাইল দুটি নিয়ে গেলাম আমি নিয়ে ও আমি যখন কেসি গেট ঢুকে ভিতরে ঢুকি ইমনে মার কি টের পাই যে ভিতরে কেটে ঢুকলো, পরে কি কয় কে ঢুকছে কে ঢুকছে, পরে পালো না সুজনে যে দরজা দরজার আপডে দিন পলারিছি, পরে ইমনে মার দরজার সামনে দাঁড়িয়ে দিকে খুঁজে পাইনি আমি তো দরজার আপডালি, পরে কি আবার দরজা সাফাই দিয়ে গেছে গা। পরে আর কি আমি খুঁজে মোবাইল দুটি নিয়ে হাতে নিয়ে কোমরে গুঁজে যে আমার ইচ্ছা হলো কেসি গেট খুলে যেত শব্দ হয় ওর মা মনে হচ্ছে কেটে নাকি ডাইছে যে আমি কেসি গেট খুলে দৌড় দেবো, পরে কি মোবাইল দুটি কোমরে গুঁজে কেসি গেট খুলে আমি দেশে দৌড় দৌড়ে আর কি দৌড়তে দৌড়তে নদীর ঘাটে চলে সে নদীর ঘাটে গেছি গা মোবাইল নিয়ে। পরে সকাল হয়ে গেছে সকাল থেকে ওকে ফোনে ফোন দিচ্ছে যে দুটো মোবাইল আছে ও মোবাইলে ফোন দিচ্ছে ও মানে ফোন দিচ্ছে ফোন দিচ্ছে আমি রিসিভ করছি ওকে ফোনে ফোন দেখা কিরে মোবাইল নিয়ে গেলাম ভাই আমি তো গরিব মানুষ তা আমার তো কিছু টাকা পয়সা লাগে আপনারা 500 বেতনের কথা কই আনছেন ভালো কথা, তা আমি যে আপনাকে বলি 5-6 বছর ধরে কাজ করতেছি তা আমার কোনদিন ঠিক মতো বেতন দিচ্ছেন তা আমার টাকা পয়সা দেবেন দেন আর মোবাইল নিয়ে যান আমি তো গরিব মানুষ এখন তো আমার আমি তো কিছু হালকা পাতলা কিছু বুঝি তা আমার টাকা দিয়ে যান আর মোবাইল নিয়ে যান আমি ঢাকা যাবো যাতে আপনাদের মোবাইলের জন্য আপনারা আমার কিছু টাকা দেন এই কারণে আপনাদের মোবাইল নিয়েছি আমি শোন না আর দানের দান যে নিচ্ছি দান করলাম ভাই আমি সকলে নিয়ে নি আপনারা আমার টাকা পয়সা দেন না বলে আমি তো একটা মানুষ আমার তো কিছু পকেট খরচ লাগে কিছু টাকার জন্য আপনাকে দান নিয়ে বেসছিলাম আপনারা টাকা দেন না তো যাক মোবাইল নিয়ে আইসি আপনি টাকা কিছু দিয়ে মোবাইল নিয়ে যান পরে কয় কোন জায়গায় আছিস অমুক জায়গায় আছি সারাদিন পর বিকেল বেলা কয় কোন জায়গায় আছে অমুক জায়গায় আছে আই সে জায়গার নাম হলো মাকলাইল আমার বুনিবাড়ি আমি বুনিবাড়ি গেছি গা সারাদিন গতি করতে আমার বুনিবাড়ি বুনিবাড়ি যায়নি বুনিবাড়িতে ফোন দিয়ে কইছিলাম যে এই অবস্থা বুনরা কয় আমাকে বাড়ি আয় পরে তোর টাকা আদায় করে দেবো পরে আমি যাইনি বুনিবাড়ি এটা মান সম্মানের ব্যাপার আছে আমি ওই গ্রামে এক সাইডে রয়েছে ওদের ফোন ওরা ফোন দিয়েছে আমি রিসিভ করছি কয় কোন জায়গা আছে অমুক আছে তো ওরা হুন্ডা নিয়ে লগে লগে 3 লোক চলে আসে আসে কয় অমুক জায়গা মানে একটা বাজার আছে মাকলাইল সে বাজারের ওই জায়গা গেছি যার পরে ওরা 3 আমার মোটরসাইকেল ধরেছে উঠেছে কসল আমার কইছে টাকা দিয়ে মোবাইল নেবো তোরে আমাকে বাড়ি আনবো না ধরবো না তুই টাকা নিবি আর মোবাইল দিবি ওতে মোবাইল যে যাইতে আমার সিমে অনেক নাম্বার তা আমি তোকে মোবাইল আসুন ব্যস্ত আননি যাই হোক আসার সাথে ওরা কি করলো আমার ধরলো দুজন লোক আসছিল সাথে আর হুন্ডা নিয়ে আসলো ইমন আমার জোর করে মোটরসাইকেলের মাঝখানে উঠলো উঠে নেওয়ার পর বাড়ি নিয়ে গেছে ওকে বাড়ি নিয়ে যাওয়ার পরে অপমান করলো কঠিন অপমান মনে যে রাত্রিবেলা দান নিয়ে না উঠে নিয়ে কঠিন অপমান করলো তা আমি মাসির সামনে প্রকাশ করলাম না কি মানে মা ভালো ছিল কাকি খুব ভালো ছিল কাকি করলো কি কই আমারে কই গোসল কর গোসল করলাম মানে কিছু ভাত দিল ভাত খেলাম সুজন আমার করলো কি 500 দিল 500 দেওয়ার পর আমি কি করবো পরে কি ইমন আমার কয় ঢাকা চলে যা কিন্তু ঢাকা সরে ভাই আমার কলিম সে মাও আমি যদি কোন আমি যে আসি যে এক গ্লাস পানি খাবো সেরকম জায়গা ছিল না তা আমি 500 নিয়ে ঢাকা আসলাম আমি সাইদাবাস নামলাম ওই দিন রাত্রিবেলা ওই আমি বিকেলে আমার ধরে নিগুলো হুন্ডাই ওই দিন রাত্রি 500 নিয়ে আমি ঢাকা আসলাম
এর মধ্যে বাড়িতে আর যোগাযোগ করেন
না বাড়ি যোগাযোগ
এই 6 বছরের মধ্যে বাড়িতে যোগাযোগ হয়নি
না না বাড়ি যোগাযোগ মানে কি যে আমার মা জানেন তো যে অমুক জায়গা আছে ইমনগের বাড়ি আছে কিন্তু আমার বাপ জাতি আরে না মানে গিলি ফেরাজ দিয়ে মাসির সামনে আমার বাপের অরিজিনাল মুখোশ খুলে দেয় সেদিন আমার আব্বা জানে যখন আমি আছি কিন্তু আমার আব্বা কোনদিন যায়নি কোনোদিন যায়নি আর আমি আসতাম, আমার বাড়ি আসতাম, আমি ইমনকে বাড়ি একটা সাইকেল আসলে আমার বাড়ি আসতাম না, আমার বাড়ি গিরামের সাইডে কোনো বাড়ি এসে আমার মারে খোঁজ দিতাম, মা আমি আইসি। ওই মা যেত, ওই মার জন্য আমি শাড়ি, তারপরে সাবান, নাইকেলের তেল, যা যা মার লাগে মানে সেসব আমি মারে কিনে দিয়ে চলে যেতাম, মারে একটু দেখে আমাকে গিরামের সাইডে কোনো বাড়িতে মারে খবর দিয়ে এসব দিয়ে মারে একটু দেখে চলে যেতাম আমি আবার সাইকেল চালাই। এই বছর মার সাথে আমাকে বাড়ির সাথে যোগাযোগ ছিল একটু, কিন্তু আমি বাড়ি যেতাম না, আমার বাড়ি যেতেও যেত না পাঁচ ছয় বছরে। তা আমি ওই ঢাকা সাইদাবাজ এসে আর কি আনতে নামে মানে কি করবো, মানে সারা রাত ঘুরে বেড়াইছি, মানে মার্কেটের সামনে যে সিঁড়ি আছে না, সিঁড়ির সামনে ঘুমাই রয়েছি সাইদাবাজ। ওখান থেকে সকালবেলা আমি চাকরি খুঁজতে পারছি, কাজ কেমন খুঁজতে পারছি, পাই না, কেউ দেয় না, কয় কি যে পরিচিত লোক আছে আমাকে না, পরে কয় না চাকরি নাই, থাকলে পরে কয় নাই। এবছর খুঁজতে 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 আমি কাজ ফুর গেছি, কাজ খুঁজে জাহাজে উঠছি, জাহাজে উঠলে পারা কইছে ভাই চাকরি আছে, তা অপরিচিত লোক জাহাজও নেয় না, তা যে লোকরা জিজ্ঞাসা যে জাহাজে চাকরি আছে ওই লোক আর কি আমার দেহকে তার মায়া দেওয়া লাগছে নাকি আল্লাহ জানে। তা সে আমার কয় কি ভাই এই অবস্থা, যদি জিজ্ঞাই যে পরিচিত লোক আছে না, তা আমার কথা আমার পরিচিত, আর আমি কমানি যখন আমি নিয়ে আসি আমার ভাই পরিচিত পরিচিত বানাই দেবে, তো আর কি পরিচিত দিয়ে আমার অনেক চাকরি দিয়ে দেয় 1800 টাকা বেতন জাহাজের। তো ওই ইমনের সাথে থাকে গেলে আমি চুরি ডাকাতে অনেক শিখছি ইমনের সাথে থাকে, মানে সে যে করতো আমি তার সাথে থেকে
কি কি শিখতেন, মানে কি কি করতেন,
মানে কিভাবে মানুষের মারতে হয়, কিভাবে মানুষের গরম দিতে হয় দাবড়ি, মানে একদম বিপদে পড়ে গেছি কিভাবে আমি বাইশে আসা যায়, কিভাবে মানুষের কাছে গরম দিয়ে কিছু নিয়ে যায়, মানে দিবি দেবো
করেছেন এগুলো আপনি ওর সাথে ইমনের সাথে মিশে মিশে,
না করিনি ওর সাথে আমি চলিছি ও করেছে আমি তাই দেখছি,
ওকে
আমি কোন দিন করিনি, এখানে তো আমার করা লাগবো, আমি তো খুব বিপদে আছি, এখন তো ইমন আমার ইয়া লাগবে এখন। যাই হোক এখানে জাহাজে চাকরি করি একদিন, মানে নাইট ডিউটি আমার দেশে নাইট ডিউটি, তা চাকরি করতেছি একদিন ওই জাহাজের অন্য একটা স্টাফ আমার কাছে কি যে বেতন কত আমাকে 1800, বেটা এতে কি করবি, বউ সালমে আছে, বাপরে টাকা দিয়ে লাগে বাড়ি, আমাকে না আমার বাড়ি নাই, তা কয় যাই হোক বিয়ে সাদি করবি না, করবো না তাই যদি আল্লাহ ভাগ্যে রাখে তো করবোই, তা কয় ঠিক আছে এইভাবে তো চলবে না, এক কাজ কর জাহাজের ডিউটি বেশি এখানে করার দরকার নেই, আমরা এক কাজ করি জাহাজের তো লোহা বেশি, জাহাজের ডগে জাহাজে কাজ করতেছে, চাকরি নিয়ে আর প্রায় এক সপ্তাহ পরে কয় জাহাজের তো আমরা 1,00,000 মাল বেশি দিই তিনজনে, প্রথম রাজি নি আমি না ভাই দরকার নাই, ধরা পড়লে পরে আমার এলাই দেবে চাকরি, আমি ঢাকা শুধু থাকতে পারবো না, মেরে এলাই দেবে জেলে দেবে, পরে তো আমার মানে লাভ এসে লস হয়ে যাবে, জেলে যদি দেয় তো ওরা পাঠালো পাঠা জেলে যা, জেলে কি কাজ করবো আমি, তুই খালি দাঁড়ায় দেখবি যে কোনো লোক আসেনি, কয় কাজ আমরা দুজন করবো তুই খালি দাঁড়ায় দেখবি যে কোনো লোক আসেনি, তা টাকা ওরা আর কি আমার 2-3 হাজার নাগে নগদ সামনে 500 নোট গুনতেছে নিবি, তা প্রথম রাজি নি, পরে দেখি 100 নোট ভাঙা নিয়েছে, 500 নোট তো অল্প ছয়খানে 3,000 টাকা, ওরা দেখে 30 খান 100 নোট নিয়েছে, 30 খান নতুন টাকা আইনে গুনতেছে সামনে, 30 খান 100 নোট বারবার গুনতেছে, দেখতো দেখতো নতুন টাকা তার বাসটা ভাঙে নাই নিবি, সামনে বারবার গুনতেছে, আমি আর কি দেহ আরকি লোভ সামলাতে দে কয়েক কাজ করতে বিষয়ে, আমি ঠিক আছে করবো, তা আমার এই টাকাটা আমার হাতে দিয়ে আজকে রাত্রি কাজ হবে, তো কি কাজ জাহাজে যে অ্যাঙ্গেল গুলা সাইডে যে মোটামুটি অ্যাঙ্গেল দেয় অ্যাঙ্গেল গুলা দেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে, মানে পরের দিন সকালে লাগাবে, কয় এই অ্যাঙ্গেল গুলা আমরা বাইন্ধে বাইন্ধে নিচে নামাবো, তুই এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখবি কোনো লোকজন আসেনি, তা ঠিক আছে ওরা রাত্রিবেলা আর কি ওই আমার ডিউটি আমার ডিউটির সময় ওরা কি অ্যাঙ্গেল গুলো বাইন্ধে বাইন্ধে নামাইছে, আর সোর যে কেনে ওকলিম নৌকা নিয়ে আসে, নৌকা নিয়ে এসে নিচেই অপেক্ষা করে ওই জাহাজের নিচে, ওই বাইন্ধে দিলে ওরা মালটা খুলে নিয়ে সে নিয়ে যায়, কিন্তু টাকা ঠিকই দিয়ে দেয় ওরা, কয়ে দেয় যে ওরা ওদের সাথে কথাতে পরে আর কি টাকা নিয়ে আসে, তা রাত্রি এই ব্যবস্থায় 70-80 হাজার টাকার মাল জাহাজের নামাইছে, 80 হাজার টাকার মাল নামাইছে, আমার তো ফাওয়া তো মনে হয় পুরো কাঁপতেছে যে কি করলো, আমার কি চাকরি থাকবো, তা আমার তো চাকরি থাকবো না, তাই রাত 15 আমার পড়ানো লাগবো সরা লাগবো, আমাকে বললাম যে ভাই আমার ডিউটির সময় হয়েছে, তারপর ডিউটির সময় ওকে না হোক, তারপর এতটার মাল যে আমরা সাজন ডিউটি আমাকে সাজন তো দোষ হবে, কয় তোর 20,000 টাকা দিলাম আর 3,000 দিলে 17,000 টাকা আর 3,000-20,000 টাকা দিলাম, তুই এক কাজ কর ফজর আজান দিলে পরে ডিউটি শেষ করে পরে ডিউটি আলার বুঝাই দিয়ে তুই যাবি গা, বুঝো মানে কি তার খালি ডিউটি দাঁড়ায় তুই যাবি গা, বাথরুমের কথা গিয়ে ভাববি, তা ওরা আর কি আমার টাকা পকেটে আছে গরম আছে যে কোনো জায়গাতে চলে যাবো, খালি এতে সত্যি এলে নিচে সিনজারটা নিয়ে যাবো গা, যাই হোক ওখান থেকে 20,000 টাকা নিয়ে চলে আসলাম বাইকে, বাইকে আসার পরে গুলিস্তান টাকা নিশে আমার ওখান থেকে ধরে গেল জাহাজের তে টাকা যে পেলাম 20,000, ওই 20,000টা আমি মানে হোটেল মোটেল খারাপ মায়ের সাথে চলাফেরা আমার ওখান থেকে শুরু হয়ে গেল খারাপ মায়ের সাথে, তার মানে কি আমি ওই টাকা নিয়ে খারাপ মায়ের কাছে যাইনি সরাসরি, জেনালি আমি টাকা নিয়ে গুলিস্তানে একটা কাপড়ের দোকানে ঢুকছি, কাপড়ের দোকানে চাকরি করছি, তাহলে আমার বেতন 1,800 টাকা হনো, কিন্তু খাওয়ান মালিকই দেবে দুপুরে আর সকালে আর রাত্রি খাওয়ান দেবে না, 1,800 টাকা বেতন থাওয়ান ফ্রি, তো ওইদিকে দুটি মেয়ে কাজ করতো আমার সাথে। আমার কাজ হলো কি, ওই শার্টের বোতাম লাগাই কাজ করে দিয়া, বোতাম লাগাই যেন ওই জায়গায় শার্টটা আমাকে যেহেন সাকারি করতাম আমাকে বানাই দিত, ওই শার্টটা নিয়ে আমি কাজ করে দিতাম। কাজ করে তো আর কি আয়রন করে না, আয়রন করে দিতাম, আয়রন করে তো আর কি প্যাকেট করে দিত, ওইটা আমি মার্কেটিং দিতাম। বছর সারে যে মার্কেট আছে মার্কেটে ডিজাইন দিতাম 100-200 পিস মাল করে। তো আমার কাজ না থাকতো, আমি আর কি বসে দুটি মেয়ে আসলো সুতো কাটতো শার্টের।
ওকে,
আমি ওকে সাথে গল্প করতাম, ওরা আর কি করলো যে টাকা আছে, আমি করলাম যে আছে, আমার কাছে টাকা আছে, ভাই যাবি
টাকা নাই কি করা।
এখন ওই মালিক শার্ট প্যান্ট ওটা আমার চাকরির বয়স এক মাস ওই সময়, তা শার্ট প্যান্ট আমি টাকা কাছে নাই নিজে যে চলবো সে টাকা না, টাকা যে একটা নেশা, ওই যে আমি যে গেছি খারাপ জগতে ওই জায়গার যে একটা নেশা, ওই নেশাই বারবার টানতেছে, তাহলে কি করা যায়, টাকা লাগবে আমার। তা মালিক যে শার্ট আমার কাছে দেয় দায়িত্ব যে এই শার্টটা তুমি কাজ করে তো স্ত্রী করে নিও, স্ত্রী করে তো মার্কেটিং দেবা। তা আমি করছি কি টাকার জন্যে, ওই শার্ট আর কি 100 পিস শার্ট যেখানে আয়রন করে, আয়রন করে তো মার্কেটিং যে জায়গা যেটুক পথ, এর মাঝখানে একটা দোকানদার আমি ঠিক আছি, ভাই আপনার আমি 100 পিস শার্ট দেবো, আপনি কত টাকা দেবেন আমার? তা কই শার্টে এক এক পিস 100 টাকা পাবা।
ওকে,
ভালো ভালো শার্ট কেলেন, তা এক এক পিস শার্টে 100 টাকা পাবা, তুমি যে কালারই দাও। শার্ট আমার দিয়েছি একবার দিয়ে কই কি 100 টাকা করে দেবো, একটা শার্ট কেলেন সেই সময় বিক্রি হতো 400-500 টাকা। তো আমি রাজি হলাম, 100 পিস শার্ট দেবো, আপনি আমার 10,000 টাকা দেবেন, কথা দেবো। তা আমি যদি 100 পিস শার্ট যেহেতু কাজ করো আনতে যদি বাইর করি, তাহলে 3 দিনের ভিতরে 4 দিনের ভিতরে খোঁজা হবে না শার্টটা কই আছে,
মানে এত বেশি জিনিস আছে ওখানে। ওকে,
কিন্তু কাজটা তো 3-4 জায়গা যায়, প্রথম কাজ হয় ওয়ানতে যাইলে বোতাম ঘরে, বোতাম ঘরে তো আয়রন হয় ওই ঘরে, ওই ঘরে তাই মার্কেটে। তো আমি যদি স্যার এক জায়গায় 2 দিন করে কই বলে ঠেয়ে রাখতে পারবো, স্যার বোতাম ঘরে কাজ ঘরে আছে ওই নিয়ে কাজ, ওই পরে আমি দিয়ে আসবো। যদি কয় কাজ ঘরে ফোন দিয়েছিল আমাকে, স্যার আয়রন করে দিয়েছি
একটা শার্ট, অরিজিনাল দাম কত?
অরিজিনাল 400-500 টাকা,
400-500 টাকা করে দাম, আপনি এক একটা শার্ট 100 টাকা করে বিক্রি করবেন, তাহলে 10,000 টাকা
পাবেন, 10,000 টাকা।
ওকে,
আমার তো টাকা নিশ্চয় হয়ে গেছে, আমার টাকা লাগবো, আমি কি করতেছি এটা তো আমার দেওয়ার চিন্তা নেই।
ওকে,
আমার দরকার টাকা। পরে আর কি আমি ওনারে ধর 120 শার্ট দিয়ে আসলাম, তা আমি সস্তার ভালো ভালো শার্ট দিয়েছি, 9,000 টাকা দিয়েছে, এটা নেওয়ার 1,000 টাকা বাইতে গেলো পরে মাল দেওয়ার সময় 1,000 টাকা ফুসাই দেবো, দিয়ে দেবো।
ওকে,
আমি বললাম যে পরে নাই ভাই, আমি কালে কালকে দেওয়া লাগবো, কয়েক ঠিক আছে কালকে মাল দেবেন, আমাকে কালকেও দেবো। পরে আর কি আমি গেছি আমার পুরান কাজ দিয়েছে, কিন্তু পুরান কালে তো করা কিছু নেই করেছি, পরে কি টাকাটা কাছে রাখছি। ওই দিন রাত্রে আবার কি আমি গেছি মানে হোটেলে, হোটেলে যে মানে আর কি 5,000 টাকা ভাঙছি,
মানে এইসব মেয়েদের সাথে এইসব মেলামেশা করে,
মেলামেশা করে 5,000 টাকা ভাঙছি। ভাঙা পরে মনে হয় যে এমনি হোটেলে বিলি দিতে মনে হয় যে 1,500 টাকা, আমার মেয়েরা ভিতর তো নেতা 1,500 টাকা বকশিস। তা মনে হয় যে এই অবস্থায় 5,000 টাকা ভাঙছি। পরের দিন আর কি আবার ওই 100 পিস শার্ট নিয়ে উনি কয়ে দিয়েছে এই কালার দিবা কালকে, আমি সেই সেই কালার বাইছি, বেশি আর নেই, সেই সেই কালার দিয়ে উনার 100 পিস শার্ট দিয়েছি। উনি ওই দিন আমার পুরো 10,000 টাকা দিয়েছে, 1,000 টাকা আগে পাবো, উনি আমার 10,000 টাকা দিয়েছে, কয়েক হাজার টাকা বাই থাকলো, কয়েক হাজার টাকা বাই থাকবে, যেদিন তুমি বাড়ি যাবা ওই দিন 1,000 টাকা নিয়ে যাবা।
ওকে,
তো আমি এই অবস্থায় 3 দিন মাল দিয়েছি উনারে, 3 দিন মাল দিয়েছি 300 পিস মাল দিয়ে আমি 30,000 টাকা।
ওকে,
30,000 টাকা আমার, উনি 1,000 টাকা 29,000 টাকা, 29,000 টাকা নিয়ে আমি মালিক টের পেয়ে গেছে। 3 দিন কারখানা মাল যায় না, মালিক আমার বন্ধু দেয় তুই কই স্যার আমি তো তোমার গুলিস্তান, তো আমি কিছু বঙ্গ মার্কেটের সাইডে, কয় তুই তাড়াতাড়ি কারখানায়, আর যে মাত্র তাড়াতাড়ি কারখানায় ওই সময় আমি টের পাইছি যে নিশ্চয়ই কোনো কাহিনী, আমি তো ভাগিছি ওয়াইন তার কি মানে টাকা নিয়ে ব্যাগ বুকস আমার সব কারখানায়, কিন্তু ওই সব দরকার নেই, আমি টাকা নিয়ে মানে যে আমার কাছে এই সময় টাকা আছে মনে হয় যে 17,000-18,000 টাকা আছে আর বাকি টাকা খরচ করছি। তা মনে হয় ওই টাকা নিয়ে আমি গেছি সাহেদাবাদ, সাহেদাবাদ যাইয়ে বাসে টিকিট কাটছি বাড়ি যাবো। তারপরে চিন্তা করলাম, খেলাম যে স্যার যদি টের পাই যে বাড়িয়ে দিক, তা আমি আমাকে নুকাল গাড়িতে পোস্ত খোলা গেছি গা।
ওকে,
নুকাল গাড়িতে পোস্ত খোলা যে আমি আবার স্যারে আমার ফোন দিয়েছে, ফোন রিসিভ করতেছি, কই কই আমাকে স্যার আমি তো যে বাড়িতে যাচ্ছি, বাড়ি যাচ্ছিস কে? আমাকে স্যার আমার বাড়ির সমস্যা আছে আমি বাড়ি যাচ্ছি, কোন জায়গায় এখন তুই কই? আমাকে স্যার আমি তো এসি পাটুরিয়া। তো ওই সময় আর কি মা কি মা ঘাট সাইডিতে পরে সারি শুনেলা দেয়, সারি শুনেলা দেওয়ার পর আর কি কয় ফোন কাটি আর কি স্যার ডাক দেখল মা ঘাটে যা, যে মা ঘাটে কইছে আমি আর কি স্পিড বাড়াস, স্পিড বোর্ড বাড়াস একা 500 টাকা দেবো স্পিড বোর্ড,
আমার পার করে দে, 500 টাকা রাজি আছে। সাথে আরেকজন আছিল, তারপর আমি করলাম যে থাকবে 500 টাকা দেবো। আমার ওই পারে পার করলো, পার করার পর ওই পারে যে একটা মাইক্রো বাস আছে না, মাইক্রো বাসে লোক 150 টাকা, সেমা ছিল 120 টাকা, তা 8-10 জন 6-7 জন লোক নিত, 6-7 জন 1500 টার মতো পাইতো, 1000-1200 টার মতো পাইতো। তা 3 জন দিয়ে 7-7 জন চড়ে আছে। আমি করলাম যে
বুনির বাড়ি
যাইয়ে আমি এক মাস আসিলাম কি ওই সময় বুনিকে ধান পাকিছে, ধান এক মাস কাটিয়ে বুনির বাড়িতে আমি আবার 5000 টাকা গুছাইছি। চাকরি আমি আর কি রাজি হয়েছি, কি করবো, রাজি হয়েছি যে ঠিক আছে আপনার 5000 টাকা দেবো চাকরি, কি কয় শান্তি চাকরি, 6 ঘন্টা ডিউটি, 12000 টাকা বেতন, মানে যে আর কোন ওভার টাইম টাইম নাই, তোমার 12000 টাকা বেতন, তুমি 6 ঘন্টা ডিউটি মতো ঘুরে বেড়াতে পারবা। পরে মনে করেন যে আমি ওরে 5000 টাকা দিছি, 5000 টাকা দিয়ে আর কিছু টাকা আমার মাঝজনে পাঠা দিয়ে আমি আর আমার কাছে 4000 টাকার মতো আসিল, এই টাকা নিয়ে আমি চলে আসি ঢাকা। ওই লোকের সাথে ওই লোক আমার সাথে নিয়েছে
মোবাইল সেট কিনে নাইট ডিউটি করে বসে রয়েছি মোবাইল কিনছি। আমার চাকরি যে টাকা পয়সা এই যে আমার 3700 টাকার বেতন, আমার খাওয়া করেছে 1700 সিকিউরিটি চাকরি, আর বাকি এই টাকাটা আমি মোবাইলে ঢুকে ঢুকে মেঘের সাথে কথা শুরু করলাম, মেঘের সাথে কথা বলা শুরু করলাম। মেয়ের সাথে কথা বলা শুরু করলে আমাদের গ্রামের আমার যে জন্ম যে গ্রামের সেই গ্রামের সাইডে একটা মেয়ে আছে, সেই মেয়েটা মানে কোন ছেলে স্কুলের কোন ছেলে সেই মেয়েরে পাগল করতে পারে না। তাই মেয়েটার সাথে আমি কথা বললাম ফোনে, তা ফোনে কথা বলার পর আমার পরিচয় গেলে আমি ভিন্ন দিছি, মানে আমার বাড়ি কোন জায়গা, মানে আমার সাইডে বলছি ফরিদপুর বলছি অথবা গোপালগঞ্জ বলছি, মানে সাইডে বলছি, বলে মেয়ের সাথে আমি কথা বলি। মানে কোন স্কুলের ফুলা মেয়ের এত সুন্দর চেহারা যে কোন স্কুলের ফুলা মেয়েরে পাগল করতে পারে না। পরে মেয়েরা আমি 6-5 মাস মেয়ের সাথে ফোনে কথা মেয়েরে পাগল করেছি ফুল। পরে আর কি আমি বাড়ি যাবো, বাড়ি মানে কি আমার বাড়ি যাবো না, আমি সাইডে যাবো, সাইডে তো মেয়ের সাথে আমি দেখা করবো। আমি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার সাইডে গ্রামে একটা আত্মীয় বাড়ি আছে, মানে আমার ভাই বিয়ে এসছে, আমার বড় ভাই বিয়ে এসছে আমার সাইডে গ্রামে, সেই গ্রামে সেই ভাইয়ের শ্বশুর বাড়ি গেছি, যাই আর কি ওখানে আসি, কিন্তু ওখানে বলছে আমার আব্বা যেন না জানে আমি এখানে আসছি, তোমার আর কি ওই মেয়ের সাথে আমি রাত্রি দেখা করবো।
কোন মেয়ের সাথে?
ওই যে মেয়ের সাথে আমি ফোনে কথা বলছি সিকিউরিটি চাকরি করে মোবাইলে টাকা ঢুকে ঢুকে, যে মেয়ের সাথে আমি ফোনে কথা বলছি, তার মানে স্কুলে কোন ফুলাপানি।
This track was downloaded from fusionbd.com.
মেয়ে পাগল করতে না, কথা বলতে না, মেয়ে কোন ফুল আসতে কথা বলে না,
কিন্তু আপনার সঙ্গে পাগল হয়ে গেছে ফোনে কথা শুনে।
মেয়ে আমার সাথে ফুল পাগল, পাগল মানে কি মরে যাতে রাজি, আমি যদি না যাই
তারপরে কেমন সেখানে
তার সাথে দেখা করতে গেছি। দেখা করতে গেলে পারা পরে মেয়ে কয় কি আপনি বিকেলে আমার সাথে দেখা করেন, ওকে না তোমার সাথে দেখা করবো রাত্রে। পরে কয় কেন রাত্রে দেখা করবেন, কে কয়টার দিক, আমাকে রাত 2টার দিক।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় একটা বিরতির ঘন্টা শুনতে পাচ্ছি, আমরা একটা বিরতি নিতে চাই, তবে তার আগে কম্পিউটার কাছ থেকে আমরা জেনে নিতে চাই এসএমএস পোলের রেজাল্ট।
Yes, 97%. No, 2%. No comments. 1%.
কম্পিউটার বলছে 97% ইয়েস, 97% ইয়েস বলেছে, 2% হচ্ছে নো, 1% হচ্ছে নো কমেন্টস। বুঝতেই পারছেন যে হিউজ অ্যামাউন্ট অফ রেসপন্স আমরা পেয়েছি হচ্ছে আমাদের আজকের এই অতিথির জন্য। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা তখন আমাদের সঙ্গে আছেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকে আমরা দেখছি নিদারুণ, একেবারে কি বলা যেতে পারে অচল একটি ফ্যামিলি, যেখানে দারিদ্রে জর্জরিত সবাই, সেরকম পরিবারে একটা সন্তান কিভাবে অবহেলিত হয়ে বড় হয় এবং শেষ পর্যন্ত তার অপরাধের মাত্রা কিভাবে বাড়তে থাকে, আমরা পেয়েছি আজকে
শাহজাহানকে। শাহজাহানের জীবনের অপ্রিয় সত্যে আমরা ফিরবো, তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি এখানে এসে বলবেন, এই অর্থে যে আপনার মতো করে জীবনে যাতে কেউ কখনো ভুল না করে, আপনার মতো করে শাস্তি যেন কেউ কখনো না পায়, আপনি তাহলে চলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে SMS করতে পারেন অথবা আপনি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, আমাদের নতুন একটি ফোন নাম্বার যুক্ত হয়েছে আমাদের শ্রোতাদের জন্য, আপনারা নিশ্চয়ই জানেন সেই ফোন নাম্বারটি, সেটা হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, দুই চাপার পরে আপনি যাহা বলিব সত্য বলিব সম্পর্কে ফুল ইনফরমেশন পাবেন, এবং সেই ইনফরমেশনে গিয়ে আপনি আপনার যে কথাগুলো আছে, আপনি যে অপরাধগুলো করেছেন সেগুলো আপনি রেকর্ড করুন, আপনার ফোন নাম্বার দিন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, এবং হতে পারেন আপনি আগামী সপ্তাহে আমাদের এখানে অতিথি হয়ে আসবেন। আপনি চাইলে আমাদেরকে টেক্সটও করতে পারেন, আমাদের এখানে SMS করার নিয়ম হচ্ছে যারা কেবলমাত্র আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান, যারা কেবলমাত্র কনফেস করতে চান তাদের জন্য বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
সুমন দৌড়া তো,
বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
রেহান, খবরদার পেছনে তাকাবি না,
খুঁজে খুঁজে বের করছে। ডর 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 মানে ভয়, রহস্যের জট নয়, পুরো সপ্তাহ জুড়ে তারা খুঁজে বের করছে ডর। আর আপনি শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ডর মানে ভয়। রেহান, সুমন এবং আরজি কিবরিয়ার সাথে ABC রেডিওতে।
জীবনের কাছে কাছে সুন্দর আগামীটা গড়বে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, গানের ছন্দে নাচবে, মনে রেখো টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে,
রয়্যাল টাইগার। Jake, you'll charge yourself.
Amra shabai achi, jiboner kache kache, sundor agami ta ta gorbe, mone rekho tiger, royal tiger jitbe, ganer chonde nasbe, mone rekho tiger jitbe, mone rekho
charge yourself.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shokto Bolibo, Recharge Yourself.
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আপনার সঙ্গে রয়েছি আমি আরজে কিবরিয়া, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চ উপবিষ্ট রয়েছে শাহজাহান তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। শাহজাহানের কাছে আমি আবারও ফিরতে চাই, তবে তার আগে বলছি আপনারা যদি শাহজাহানকে দেখতে চান, কোন প্রশ্ন করতে চান, কোন কোয়ারি করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে আপনি একটি পেজের লিঙ্ক পাবেন, ওখানে লিঙ্ক অনুসারে গিয়ে আপনি আমাদের শাহজাহানকে আজকে দেখতে পাবেন, ওই পেজটিতে চলে আসলেই হবে। ওকে প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি শাহজাহানের কাছে। শাহজাহান, তারপর?
তারপরে মেয়েরে বললাম যে দুটির সময় দেখা করবো। মেয়ে বলে এত রাতে দেখা করবো কা? আমাকে না কয় না দেখা করতে পারবো না। আমি বললাম যে তোমার জন্য ঢাকাতে কিছু গিফট কিনে নিয়েছি, না কিছু জিনিস কিনে নিয়েছি। কয় কি? আমি বললাম যে এটা তুমি দেখবা খুলে যে এর ভিতরে কি, বলা যাবে না। অনেক দামি জিনিস হতে পারে, সস্তাটা হতে পারে, কম দামি হতে পারে।
মানে মেয়েটা রাজি হলো দুটোর সময় দেখা করার জন্য?
ওই মালের কথা শুনে, মানে তোমার জন্য কিছু জিনিস কিনে নিয়েছি ঢাকাতে।
লোভ দেখালেন না? আপনার প্ল্যানটা কি ছিল?
মানে মেয়ের ক্ষতি করা,
মানে মেয়েটার সাথে একটা শারীরিক সম্পর্ক করে ওখান থেকে সরে আসা।
হ্যাঁ হ্যাঁ,
ওকে।
মেয়েটা চেহারা ভালো।
চেহারা কি আপনি আগে দেখেছিলেন মেয়েটার?
না আগে দেখিনি, মানে স্কুলে যত খোলা ফান আছে, আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে কোনো কথা কত গ্রামে, আমার ক্লাস তো বাইরা স্কুলে পড়তো, তারা আমার কথা অমুক চেহারাটা খুব ভালো, তুই তো দেওয়াস না, তুই তো বাড়িতে আসিস না,
ওই জন্য আপনি আকৃষ্ট হয়েছিলেন।
ওর কথা শুনে যে আমি কোনো দেখি না আমার সাইডে গ্রামে, আর কেউ প্রেম করতে ওই মেয়ে কে সাথে প্রেম করে না। দেখ পরে মেয়ের কলাম যারা দুটোর সময় দেখো মেয়ে রাজি হয় না, পরে আমি লোভ দেখালাম, তোমার জন্য কিছু ডাকাতে জিনিস কিনে আনছি, জিনিসগুলো তোমার দেবো, তুমি নিতে একটু আসবো। দেখ সে রাজি হলো রাত দুটোর সময় দেখা করার। রাত দুটোর সময় আমি গেছি, আমি আমার ফোন দিয়েছি আমার এক স্বাস্থ্য বাইরে, তুই একটু আয় তোর সাথে নিয়ে যায়। স্বাস্থ্য বাইরে দূরে দাঁড়া করে দিয়ে আমি মেয়ের ফোন দিয়েছি, মেয়ে আসছে ঘরের সাইডে টিউবওয়েল আসলে টিউবওয়েলের কাছে আসছে। আসার পর আর কি আমার মুখ দিকে লাইট মারছে মোবাইলের, তাও মেয়ের মুখ দিকে মারছে। মেয়ের যে এত সুন্দর চেহারা, মানে মেয়েটার কি খাবো পর আর কি। যাক
মেয়ের ফার্স্ট দেখলো
বেশ ফার্স্ট, মানে রাত্রে আরো মাত্র রাত্রে দেখছে।
তারপর মেয়েটার প্রতিক্রিয়া কি ছিল?
মানে মেয়েটা কি যে ও আসলে অরিজিনালি কেউ মেয়েটা বেশি সুবিধা ছিল না, খালি মাসির সাথে, আমি যাতে পরে শুনলাম যে মাসির সাথে মোবাইল কথা কয়ে কয়ে মাসির সাথে খালি খাই,
মানুষের কাছ থেকে টাকা পয়সা নিত,
টাকা পয়সা নেয় যা দেয় এগুলো খায়। তো ওই মেয়ের ইচ্ছা ছিল কি যে আমার কাছে জিনিসপত্র নিয়ে ভাগে যাবে, আমার কাছে এগুলো খাবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই লোকটা আপনি দেখেছেন?
জি জি, ও মনে হচ্ছে কি যে আমি অনেক ঢাকা থেকে তো অনেক টাকা পয়সা হয়তো বা কামাই, আমি ওই জন্য মনে অনেক দামি দামি কোন জিনিসপত্র নিছি।
ওকে,
এটা মনে হলো আমার সাথে রাতে দেখা করতে রাজি হয়েছে। কিন্তু আমি করছিলাম কি যে ওই দশটা ধরনের বিস্কুট, চার পাঁচ প্যাকেট,
আচ্ছা
তারপরে পটেটো চিপস, চিপস চার পাঁচ প্যাকেট ভরে একটা কার্টুন ভরছি। সস্তা জিনিসপত্র 200 টাকার জিনিস কিনে আমি কার্টুন একটা ভরেছি, কার্টুনটা সুন্দর করে টেপ মারি একবারে সুন্দর করে সাজাই নিয়ে গেছি 200 টাকার জিনিস কিনে, যাতে দেহ পাগলে যায়। তা ওর সামনে থুইছি, তার পরে ও জিনিস নিয়ে দৌড়ে চলে যেতে চাই, পরে আর কি ওর আমি টানতে ধরছি, আট টানে ধরছি। পরে ওকে স্বীকার করবো, হ্যাঁ ওকে স্বীকার করো, স্বীকার করবো তোমার এই ছিড়ে নিয়ে আমি দৌড় দেবো। তুমি মেয়ে মানুষ, আমি পোলা মানুষ, তা আমি দৌড়ে গেলে পরে আমার কোনো মান সম্মান, আমার খুঁজে পেত না। তুমি মানুষ যদি তোমার সেই অবস্থায় মানুষের পায় তাহলে তোমার মান সম্মান দেবে, আমার তো পেত না। তারপরে মেয়ে মানে মেয়ের জোর ফুরবাবে আনতে আর কি মেয়ের সাথে, মেয়ের সাথে ইয়ে হয়। তারপরে মেয়ের সাথে ওই ডে হলি পরে ওই ডে করার পর মনে আমি হয়তো দূরে চলে আসি, আমার পিছনে পিছনে আমার স্বাস্থ্য ভাই দূরে চলে আসে। পরে মেয়ে আর কি
স্বাস্থ্য ভাই ওখানে ছিল?
আমার স্বাস্থ্য ভাই দূরে দাঁড়িয়ে ছিল,
মানে পাহারা দিচ্ছিল,
পাহারা দিচ্ছিল, কোনো লোকজন আসেনি সাইডে। তো অবস্থা দূরে চলে আসি, তিনি মেয়ের সাথে শেষ হয়ে যায় রিলেশন, মানে মোবাইলে কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। পরে দেখালে মেয়ে ফোন দিয়ে আমার কইছিল যে আপনি 2000টা মোবাইলে ভরে দিন। আমাকে ক্যা কয় বোঝেন নাই, আমি আচ্ছা ঠিক আছে দেখতেছি, এই দেখতেছি কয়ে আমার সিম চেঞ্জ করে আসছি, মানে মেয়ের সাথে আর কোনো কথা কথা না।
ওকে ওকে,
পরে আমি আবার ঢাকা চলে আসি পরের দিন। পরে ওই সিকিউরিটি চাকরি ওটা করতেছি করতেছি, আর মনে হয় যে আমার যে টাকায় টাকাটা আমি আবার ওই মেয়ের ছাড়ি দিয়ে আর একটা মেয়ের সাথে সংযোগ শুরু করি। তা মানে এরকম অন্য অন্য মেয়ের কাছে আমি বেশি মানে তাকে সাথে দেহ সাক্ষাৎ করতে পারতাম না, কিন্তু ফোনের টাকা খরচ করে ঈশ্বরের মা যত বেতন পেতাম সব টাকা খরচ করে মেয়ের পিছনে খরচ।
আপনার বাড়ির সাথে আপনার যোগাযোগ কি একেবারে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে?
মানে আমি বাড়ি যেতাম না, বাড়ির টাকা পয়সা দিতাম না, আর এই
বাবার সাথে কথা,
বাবার সাথে কোনো কথাবার্তা করতাম না,
মার সাথেও না,
শুধু মার সাথে কথা কতাম।
আচ্ছা,
মার সাথে ইতে রাখতাম, আমি বাড়ি যেতাম না, কের কাছে পারি আমার মা যদি কাপড় চুড়ি কিনে টিনে পাঠিয়ে দিতাম।
আচ্ছা আচ্ছা,
যত দূর আমি পারি। তা আর বাবার সাথে কোনো কথাই কতাম না। পরে আর কি অবস্থায় একটা ছেলে একটা প্রেম করি, মেয়ের সাথে প্রেম করি, তার টাকা ভরে ঘুরে মেয়ে গেলে লোভ দেখায়। এখনো বর্তমান যুগ জামানায় দেখবেন মেয়েরা ছেলেকে সাথে প্রেম করে, কিন্তু শতকরা 90% সিটার।
যাই হোক, আপনি আপনার জায়গা থেকে সেটা মনে করছেন। তারপর
তার মানে মেয়েরা মানে অল্প পটালি ফুটে যায়, এইভাবে আর কি মেয়েকে পটাতাম। অনেকদিন পরে আর কি আর একটা মেয়ে আমাকে 2-3 গ্রাম পরে সেই মেয়েটার কণ্ঠ শুনে, তার সাড়িতে শোনা তার বয়স 14 বছর মেয়েটার, সেই মেয়েটার কথা শুনে খুব ভালো লাগছে। পরে সেই মেয়েটার সাথে আমি 6 মাস কথা বলছি, কথা বলার পরে সেই মেয়েটা আর কি ঢাকা চলে আসতে রাজি আমার কাছে, আমার কাছে চলে আসতে রাজি। পরে কি সেই মেয়েটা 6 মাস আবার কথা বলার পরে সেই মেয়েটা আমার তার দুজন বান্ধবী নিয়ে সে ঢাকা চলে আসছে, আমি পাটুরিয়া ঘাট পরে সেই মেয়ে গেলে নিয়ে আসছি সাথে তিনজনের, তিনজনের আনার পরে দুজনের রাখছে আমার বন্ধুর বাসায়, যে আমার সাথে প্রেম করতো ওর আমি নিয়ে গেছি আমার এক বন্ধুর বাসায়, ওই মেয়েটারে, ওই মেয়েটারে নিয়ে আমার সারা রাত ওই মেয়েটা আমি রাখছি আমার বন্ধুর বাসায়, ওই মেয়েটারে ময়ূর বয়স 14 বছর আছে। মেয়েটার সারা রাত্রে হ্যাঁ, পরের দিন আর কি আমার ওই যে দুজন যে জায়গা আছে ওই জায়গা ওই মেয়েরও পাঠাই দিছি।
ওকে,
পাঠাই দেওয়ার পরে আর কি চাকরিতে যাই, ভাবি যে এই মেয়েটার এত বয়স সম্পূর্ণ অবৈধ, আর রাহা ঠিক হবে না, মানে অনেক চিন্তা ভাবনা করে পরে যার বাসায় রাখছে ওরকম তোমরা বুঝো, বুঝো আবার দেশে তার দেশে পাঠিয়ে দাও। তোর অনেক বুজুটি তুই মেয়ের দেশে পাঠায় দেয়, দেশে পাঠায় দেওয়ার পরে ওই মেয়ের দেশে যাবে না, তারপর অনেক বুজুটি তুই পাঠায় দেয়, পাঠায় দেওয়ার পরে আর কি ওই মেয়ে বাড়ি যেয়ে আমার সাথে ফোনে কথা কয়, বিয়ে করবেন কবে? আমি কোন বিয়ে করবো করবানি, সময় আসো করবানি, এইভাবে আর কি মেয়ের সাথে কথাবার্তা বলি, পরে এক সময় আর কি আমি কই না বিয়ে সাথে করতে পারবো না, তুমি তোমার মতো দেখো। এটা বলার পর আর কি মেয়ে ওই উন্না গলায় যে উড়ে তুই উন্না ইউজ করে, এই উন্নাটা দিয়ে ওর গলায় ওই ডাফার সাথে, দেশের তো গ্রামের ডাফার সাথে গলায় রশি দিয়ে ওই উন্না দিয়ে পেঁয়াজ দিয়ে মরার জন্য গলায় ইয়ে দিয়েছিল, উন্না ভেজাইছিল, তোমার গলায় ফাঁস লেগে যায়। ওই সময় কিন্তু ফাঁস একবার লেগে গেলে তো পাঁচ জন সবাই চেষ্টা করে, তো তোমার ফাঁস লেগে যাওয়া সাইডে টিনের বেড়া আসলো, সাইডে টিনের বেড়া আর কি ওর যে পা ওই পা দিয়ে বাড়ি মারে টিনের বেড়ায়, আমার কন্দে কইলো মেয়ের কাহিনীটা যে অবস্থায় করছিল, আপনি বললেন না কেটে দিয়েছেন, আমি বলছি ওর বয়স হলো 14 বছর, ও বিয়ের কি বোঝে একটু মানুষ, তা ওর বয়স 18 বছর হোক তারপরে বিয়ে করবেন। আমার মেয়ে যদি মরে যায় তাহলে তোর দেহে নেবো তোরে, তো এই অবস্থায় আর কি আমি ওই মেয়েটার পরে কি মরে নাই, যাই হোক পরের মেয়েটার সাথে আমি পরে একটি কথা কথা মেয়ের গলায় রসিনের কথা শুনে আমি মেয়ের সাথে কথা কইছি, দেখো তুমি মরে না, আমি ঈদের সময় বাড়ি এসে তোমার বিয়ে করবো, এই সময় ওইরকম বুঝতে রাখতাম যে ঈদের সময় বাড়ি এসে তোমার বিয়ে করবো। এই অবস্থা আমার ইচ্ছা হলো কি যে মেয়েরে এই যে গরম গরম এই গরমটা কাটাতে হবে, মানে যাতে 2-3 মাস মেয়েটার পাশে রাখতে হবে, 2-3 মাস যদি একবার টিকে যায় ওই মেয়ের মতো না, পরে এই 2-3 মাস ওই মেয়েরে টিকে রেখে পরে কি যে মাস 2 হয়েছে ওই সময় আমি আগ্রসরে কাটিয়ে গেছি, পরে আর কি মেয়ে জিদ করে উনারটা ছেলে বিয়ে করছে, পরে আর কি ওর পরে আর কি আর একটা মেয়ের সাথে কথা বললাম, সে যশোর থাকতো, যশোর থাকা অবস্থায় পরে তার সাথে কথা বলে তার কণ্ঠ সবার সাথে কণ্ঠ তার কণ্ঠ ভালো লাগছে, কোনো মেয়ের সাথে আমি 2-3 ঘন্টা ফোনে কথা বললি, হ্যার সাথে আমি আমার বেতন যা তার সে মাসের কাছে আমি টাকা ধার নিয়ে হ্যার সাথে আমি কথা বলেছি
মোবাইলে
পরে আমি ও যশোর থাকতো, তো আমি আর কি যশোর গেছি, যশোর যাওয়ার পরে তার দেখেই মনে হয় আমার কেরম লাগলো যে আমি বিয়ে করবো, খারাপ কিছু করা দেবেন বিয়ে করবো, সে থাকতো তার এক আত্মীয় বাসায়, সে আত্মীয় বাসায় আমি গেছি গা, সে যে বাড়ি থাকতো সেই মহিলার সাথে আমি ফোনে অনেক কথা কয়ে তারে বোন পাতায় অনেক কিছু কয়ে সে বাড়ি আমি যাওয়ার সুযোগ করে দিছি, সেখানে গিয়েছি যে ওর দেহা দেখেছি, দেহের দেহা পরে বললাম যে না এটা বিয়ে করবো, পরে আমি ওর দেহেটে পরের দিন আমি ঢাকা চলে আসছি, চলে আসার পরে ওর আমি ও আমার ফোনে মানে ফোন আমার আমার সাথে একদিন কথা না বলতে ও মনে হয় গঙ্গা সুরা জানিত হোক ভেঙ্গে সুরে যার মুরব্বী কাজ যায় তার বেশি কথা কত, পরে কি ও আমি ঢাকা এসে ফোন দিলাম তুমি চলে আসো আনতে, ঢাকা চলে আসো, পরে আর কি বললো কিভাবে আসো, আমি বললাম যশোরের ট্রেন আছে স্টেশন আছে এই যে MS সাইডে তুমি এই জায়গায় এসে নামো, পরে ও হাতে জ্ঞান সাম ফেজাত করে কিছু টাকা পয়সা নিয়ে আর কি চলে আসলো ওই আত্মীয় বাড়িতে। তা
আপনার সম্পর্কে সে কিছু জানতে চায়নি, আপনি কোথায় থাকেন কি করেন কোন ফ্যামিলি আপনার কি জব করেন কিছু না,
না সে আবার জানতো না, কিন্তু তারপরে কি ও এয়ারপোর্টে এসে নামলো, কিন্তু আমি ওর দেখাছি আমার দেখছে বাস্তবে দেখাছি, তো এয়ারপোর্টে এসে নামলি পারা ও কইছে আমার 5টার সময় সে নামবে, কিন্তু আমি 5টাতে বসে রয়েছি সে আমার রাত বেজে গেছে 8টা 9টা বেজে গেছে একা, তা ওই এয়ারপোর্টে এসে নামিয়েছে নামার পরে ফোন দিয়েছে কই কই, পরে তো আমি আগেতেই চিনি, পরে রাত 9টা 9:30 কি 10টা এরকম টাইমে ও এসে নামিয়েছে, তুমি যাও আমি কালকে আসবানি, পরে আমি মাঝে একদিন যাইনি, পর ওর মার সাথে আমি ফোনে কথা কইছি, ওর মার সাথে যে সাইডে একটা মহিলার সাথে কথা বলছি, আমার বউ সাইডে একটা মোবাইল দিয়ে আমার সাথে কথা বলছিল বাসায় যাওয়ার পর, ওই মহিলারে কইছে যে আমি ওর বিয়ে করবো, আরে কয় ঠিক আছে ওদের সাথে কথাবার্তা কন, পর মার সাথে হালকা কথা কই আমি আরকি, পরে দুদিন পরে বিয়ের প্রস্তাব বিয়ের পুরো সাজে গুজে আমি গেছি, আমি পাঞ্জামি পায়জামা কিনে ওর জন্য আমার যতদূর আছে কাছে টাকা পয়সা,
বাড়িতে কার সাথে বলেননি, মার সাথে কথা বলেননি, বাবার সাথে বলেননি,
না না কেউ
সম্পূর্ণ নিজ ইচ্ছায়
পৃথিবীর কে জানে না আমি ছাড়া আল্লাহ ছাড়া।
ওকে
তারপরে মনে হয় আমি গেছিকা বিয়ে করতে, বিয়ে করতে যাই ওখানে গেলে পরে আমার আমার সাথে দুজন লোক নিয়ে গেছিলাম বন্ধু বান্ধব, বিয়ের কথা কই না চল একদিন ঘুরে আসি, পরে ওখানে যাওয়ার পরে একটু ঝামেলা বেঁধে গেছে কি যে ওরা 8টা এলাই দেবে, 8টা পরে 8টার কথা শুনে আমি আর কি পলান দিছি, পলান দিলে পরে আমার সাথে যে দুজন ওই দুজন 8টা এলাই দিছে, আর আমি পোলা এখানে বেগে গেছি গিয়া অনেক দূর যায় ভাবি যে আমি যদি বেগে যাই ওই দুটো যদি জেলে দেয় তাহলে তো আমার আবার সমস্যা ওই দুটো ফ্যামিলির তো আবার আমার নামে কেস করবে। পরে আমি আবার ব্যাগ গেছি জোরের বাসায় নিস ওগের বাসায় থেকে আমি আবার ধরা খেয়ে গেছি। ধরা খেয়ে গেলে পরে মনে হয় যে আমার শাশুড়ি খুব ভালো মানুষ আর আমার ওয়াইফও মানে আমার খুব ভালোবাসে। তাও মনে হয় যে ব্যাগ যাওয়ার পরে পরে আমি গেছি যাওয়ার পরে কয় কি যে তুমি কি করবা আমাকে আমি ওরা বিয়ে করবো আমি ভালোবাসি বিয়ে যদি জীবনে করতে ওরে করবো নাহলে বিয়ে করবো না আর আমি দরকার নাই ওরে এক সাইডে শূন্য আর এক সাইডে ওরে দিয়ে দিয়ে দরকার হলেও আমি ওরে বিয়ে করবো। অনেক লোকজন এসে শালিশি আমি কেছি এক পাশে স্বর্ণ এক পাশে আর স্বর্ণ আর এক পাশে ওরে পালার দিয়ে যদি বিয়ে করার লাগে তাহলে আমি বিয়ে করবো। কাবজা বেশি বেঁধে গেছে আমি যে সিভিল চাকরি করতাম ওই মালিক আর কি মালিকের ফোন দিয়েছে স্যার এই অবস্থা পরে উনি আর কি গুলশান থানাতে দারোগা নিয়ে গেছে গা ওই বাসায় ঠিকানা নিয়ে দারোগা যায় আমার বরে জিগায় যে তুমি কি করবা দারোগা বলে ওই আমার ওয়াইফ বলছে যে তুমি আমি যদি জীবনে বিয়ে করি তাহলে ওকে করবো নালে করবো না দারোগা শুনে কয় আর কোনো কথা নেই ওর ওই রাত্রিবেলায় বিয়ে হয় বিয়ে যাওয়ার পরে পরে আমি বিয়ের পরে কয়েকদিন এই গাঁজা খাইছি গাঁজা মানে গাঁজা নিশাই চলে গেছে বিয়ে করার পরে মানে একটা টেনশন মাথায় টেনশন খেলে যে কি করবো কি খাবো যে বেতন পাইতে বউ সালামে চালাবো কি রে এই অবস্থায় গাঁজা খেতাম কয়েকদিন সিকিউরিটি চাকরি করি আমার ওয়াইফ আমার বউরে চালাবো কিভাবে আমি চলবো কিভাবে মানে আমি করে সিকিউরিটি চাকরি পাইলো ৩৫০০ বেতন সে কিভাবে কি করবো এভাবে তো জীবন চলবে না দুদিন পরে তো আমারও মরা লাগবে আমার বউর মরা লাগবো তার মানে ও যদি মনে করে আমার স্বামীর কিছু নাই খাতে দেয় না পড়তে দেয় না তো কি নিয়ে বাসবো আর আমিও তো চিন্তা রেখে আমার যদি আর দুদিন পরে একটা বাচ্চা গেছে হয় তা আমি কি নিয়ে বাসবো তা আমার বউ বলে মনে হবে যে আমি কি নিয়ে বাসবো মানে আমার খাওয়ান দেয় না ফাওয়ান দেয় না আমি তার কাছে কিভাবে থাকবো সে নাম রুখ চলে যাবে আমি এটা ভাবি একদিন এক বিল্ডিং এর উপরে বসে ভাবতেছি বিয়ের পরে ভাবতেছি কি করা যায় তা আমি গাঁজা খেতাম ওই সময় হালকা পাতলা তা গাঁজা একদিন খাইয়ে আমার শ্বশুর বাড়ি গেছি শ্বশুর আর কি দাওয়াত দিচ্ছে আমার আর একটা বড় খালা তো দূরে পাইছিল তার দাওয়াত দিচ্ছে আমারও দাওয়াত দিচ্ছে মানে আমার ওই ওই শ্বশুর বাড়ি ওই মানে আমার শাস্ত শ্বশুর বাড়ি আমার শ্বশুরের ভাই দাওয়াত দিচ্ছে তো দাওয়াত দিলে পর ওই বাড়ির দাওয়াত রাত্রি ওই বাড়ির দাওয়াত থাকলে পরে তা যে বাড়ির দাওয়াত দিচ্ছে ওই বাড়ির জামাই আর কি আমার এনে গাঁজা খাইছে ইচ্ছা মতন ওই শাড়িতে গাঁজা খেতে বসে না শাড়িতে কোনো কথা হবে না মানে এই সাইড দিয়ে জ্বালাবো ওই সাইড দিয়ে সে টান দিতে দিতে আসবো কে কোনো কবে না যে কথা কবে সে মারি খাওয়া ওর ভিতরে আমার এনে বসাইছে খাইছি চার পাঁচটা জ্বালাইছে মানুষ হলো ৬ ৭ জন পাঁচ ছয়টা সাতটা জ্বালাইছে মানে উমানে জ্বালাইছে ওকে তো ধরতেছে না ওরা জ্বালান চালিয়েছে আর আমার বাধ্য তোমার খাতে তুমি বসো গা কোনো কথা কেন আমি যে কবজন জায়গা ভাই কলি বেড়ে মারবো ওরা ৭ জন আমার আর সাত মানে সিরিয়ালে আমার পড়বে আমার হাতে যে গান দাদা শরীরে আমার খাওয়া লাগবো পরে দেশে খাসি এবার খাতি 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 পরে শেষ হয়েছে দুলোভাইয়ের সিমটি মারলাম দুলোভাই বুঝলো পরে দুলোভাই এক এক করে সিমটি মেরে বন্ধ করলো পরে যে আমি ওই দাহাত রয়েছে ওই বাড়ি পরে কি মানে দুলোভাইয়ের সাথে যে আমি আইটে শ্বশুরের বাসা বন্ধু গেলাম যে আমি আইটে গেলাম না উড়িয়ে গেলাম মানে যে আমি আইটে গেছি আমার সামনে কি কোনো মানুষজন আছে নাকি আমি রাস্তা দেখতেছি নাকি বিল্ডিং এর ভিতর দিয়ে ঢুকতে আমি কিছুই টের পাচ্ছি না অনেক বইছি শ্বশুরে বকা দিছি মানে আমি কিছু টের পাইনি মানে কি করছে আমার সব ধুমোর মতো বাড়িছে মানে বকা টাকা দিছি শ্বশুরে বকা টাকা দেওয়ার পরে ওই দিন ঘুমাইছি সারা রাত দাঁত টাত খাইনি ওদিন সকালবেলা শশবু আমার কইছে যে আমার বাপরে যে অপমানি করলে কাজটা ঠিক হয়েছে আমি তো মনে হচ্ছে আমি কোনো অপমানি করিনি বউ সামনে উপস্থিত ছিলাম আসিল আমি তো কোনো অপমানি করিনি পরে বউ কইছে কি যে অপমানি করো নাই পরে বউ আমার সবকিছু করলে এই কইছো পরে করলাম কি যে আমি একটা বিল্ডিং এর ছাদের পাশে বসলাম বসে ভাবলাম যে আমি যে জীবনে যে সিকিউরিটি চাকরি খারাপ জীবন আমি সবকালে ই করতাম ওই মানসি যে পকেট টকেট মারে না ছুরি মুড়ি দেয় মানে ব্যাগ দেয় গেলে ধুয়ে দেবো ওকে সাথে মানে ঘুরতাম কিন্তু আমি সত্যি কথা কিন্তু আমি ছুরি মুড়ি ধরিনি আমি সাথে থাকতাম টাকার জন্য রাত্রিবেলা একে সাথে থাকতাম আর দিনবেলা সিকিউরিটি চাকরি করতাম যে সময় সময় পেতাম যে অবস্থায় মানে কিছু টাকা পয়সা এত মানে এইভাবে আর মেন কথা হলে একটা জিনিস কি ভাবছি কি যে মানে কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায় কিভাবে লাইফটা চেঞ্জ করা যায় যাক আর নামাজের পাটি নিয়ে বসে নিলিবিলি বসে জানলা আজকে আমি গাঁজা খাবো না আজকে নিজের লাইফ চেঞ্জ কর মানে লাইফ মানে কি যে আমি যে খারাপ পথে আছি কোনো চুরি চামালি করবো না খারাপ পথে যাবো না কেউর কথায় নাচবো না কেউ কোনো খারাপ পথে কাজ করতে গেলে করবো না আর গাঁজা খাবো না মানে কিছু কিছু মারাত্মক মারাত্মক যেটা আমি খারাপ হয়ে যাচ্ছি আমার জীবনে লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে খারাপের দিক যাচ্ছে ওটা ওটা আমি শপথ খাচ্ছি আমি এই জিনিসটা করবো না পরে আর কি আমি কসম টসম কেটে আর কি যে লাইফটা চেঞ্জ করতে হবে। পরে আর কি করলাম কি, আমার এক ভাই আসলো গুলশান, গুলশান ভাইয়ের ওই আমি আমার সিকিউরিটি চাকরি জানে, আমি করলাম যে স্যার আমার চেঞ্জ করে দেন। পরে আমার এক ভাইয়ের হাউস, মানে ভাই মানে কি যে পাতারু ভাই, আমার ভাইরে মানে আমার আপন ভাই যেটুকু ভালো জানে তার চেয়ে বেশি ভালোবাসে সে আমার, সে আমার তার নাম ইমরান, সেই ইমরান ভাই আমার নিয়ে ওই তার হাউজে আমার ডিউটি দিল, সে যে হাউজে গাড়ি চালাই ওই হাউজে আমার কি ওই সিকিউরিটি চাকরি ফেললো ওই হাউজে। পরে আর কি করলাম কি যে বসে বসে ভাবলাম যে জীবন লাইসেন্স করতে হবে, পরে আর কি বসে বসে ভাবতে ভাবতে পরে করলাম ইমরান ভাই আপনি এক কাজ করেন আমার একটু গাড়ি চালান শিখিয়ে দেন। পরে ইমরান ভাই আর কি করলে ঠিক আছে, ও অল্প অল্প মানে আজকে একটু কালকে একটু এভাবে গাড়ি দিয়ে 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 পরে আমার দিন যায় গাড়ি চালান শিখিয়ে দেয়। গাড়ি চালান শিখানোর পরে আমার বাসা আইসে, আমার গাড়ি চালানো শিখতে বাকি আছে 5-7 দিন লাগবো। ওই সময় আমার বাসা আইসে, আমার কাছে একটা টাকা নেই ওই সময়, একটা টাকা নেই। পরে আর বাসা আইসে খবর আইসে আমার শ্বশুর আমার বউ যে আমার বউ আমি ওয়াইফ বিয়ার করার পরে আমার বউ আমার টাকা পয়সা তত ভালো দিতে নেই।
ওয়াইফ কি তখন আপনার শ্বশুর বাড়িতে ছিল?
হ্যাঁ শ্বশুর বাড়িতে ছিল।
আচ্ছা,
মানে আমি আমার কিছু নাই, আমি চাকরি, আমি সিকিউরিটি চাকরি, আমি নিজে খাতে আই না, আমি কি দেবো পরে। আর ওই
আপনার শ্বশুর কি করতো?
শ্বশুর আমার শ্বশুর রিক্সা চালাতো ওই সময়।
আচ্ছা আচ্ছা, ওকে।
তা ওই শ্বশুর বাড়ি থাকতো আমার ওয়াইফ, আর আমি আমার ওয়াইফের টাকা দিতাম আমার বাচ্চাদের সময় আমার ওয়াইফের পেটে। আমার ওয়াইফের আমি করতে পারবো না, আমি মিথ্যে কথা কমনা করি যে আমার ওয়াইফের আমি 200 টাকা দিইনি যে জিনিসটা তুমি কিনে খেয়ে।
আচ্ছা,
এই অবস্থায় কি ইমরান ভাই বললাম ভাই আমার গাড়ি চালান শিখে দেন। পরে ইমরান ভাই শিখেছে, হঠাৎ করে গাড়ি চালান শিয়ার শেষের পথে ফেরাই ওই সময় আর কি মানে শুনলাম যে আমার বাচ্চা আছে ছেলে আছে, কিন্তু ছেলে আছে আমি যাইনি, মানে আমাকে টাকা পয়সা নাই, গিলি ফেরাই কিন্তু কিছু লাগবো, আর আমার গাড়ি চালান শিয়াই নাই। আমি শপথ করছি যে আমি জীবন লাইফ চেঞ্জ না করে আনতে যাবো না, চেঞ্জ না করে যাবো না, যত ছেলে হোক ছেলে তা ওই সে সুস্থ আছে, ফোন আছে সুস্থ আছে, বাইসে আছে যাবানি। এই অবস্থায় গাড়ি চালান শিহে ইমরান ভাই কিছু শিয়া হয়ে গেছে। পরে কি গেলাম আমার ইমরান ভাইয়ের কাছে 2000 টাকা ধার নিয়ে পরে গেলাম আমার বাসারে দেখতে। বাসারে দেখে টেকে বাসার মুহির দিক সে মনে হয় পৃথিবীর সবকিছু ভুলে গেছে, ভুলে যায় মনে হয় যে ইমরান ভাইয়ের কাছে আইসি আইসি মানে ইমরান ভাইকে 2000 টাকা দানিছে। আবার পরে আমি চাকরি করে ওই মাসের টাকা ফুল নিজে খায় না খাই যেভাবে কষ্ট, ইমরান ভাইয়ের রুটি কলা ইমরান ভাই ভাত পাকাছে সে ভাত খেয়ে আমার যে বেতনটা ওটা পুরোটাই ই করছি রাখছি, রাহে গাড়ি চালানো শিখে ফুল কমপ্লিট করে একটা চাকরি মানে আমার চাকরিটা ইমরান ভাই ধরা
দেয়।
ইমরান ভাই আমি একটা 2 নম্বর লাইসেন্স করি 1000 টাকা দেয় 2 নম্বর লাইসেন্স। তারপরে ইমরান ভাই কয় চাকরি যা ইন্টারভিউতে যা। আমি যে আমি ইন্টারভিউ যাবো ওই সময় আমি যে ড্রাইভিং করি যার সিকিউরিটি চাকরি করি ও আমার কয় কি যে 72 ঘন্টার পরে তোর মায়েরদের খেলা দেবে, তুই ড্রাইভিং পারবি না আর গাড়ি করে মারিয়ে লাগবি মানুষজন মারিয়ে লাগবি, 72 ঘন্টার পরে তুই আমার কাছে কান্তি কান্তি চলে আসবি যাস না। মানে আমার বাচ্চার দিক মুভি দিক বাচ্চা সেরাটা মুভি সহির বিতা ভাই শুটিছে যাবো মরে যাই নিজে যাবো। আমার বাচ্চা আইসে বাচ্চা দুধ কিনবানি করতে, আমার বাচ্চা খাবে দুধ, আমার ওয়াইফ তার তো একটা বাচ্চা আইসে তার তো একটা শরীরে কিছু তার একটু কিছু খাওয়ানোর দরকার ভালো মন্দ, মানে আমার একটা ড্রাইভিং চাকরি ইমার্জেন্সি লাগে বেতন একটু ভালো। ওরে করলাম কি গেলাম যা আছে আল্লাহ কপালে যা মরি আমি মারবো, আমার ওরা তো বেঁচে থাকবে কতই পারবে যে সে মারা গেছে, আর বেঁচে থাকলে তো একটা বদনাম যে কিছু দিতে পারেন না। পরে চাকরিতে গেলাম, চাকরিতে যাওয়া পরে আমার গাড়ি চালাই ওই স্যার রে ফোন দিলাম স্যার এ অবস্থা কই আসবো, পরে স্যারে বললে চমক জিজ্ঞাসা আসুন নতুন বাজার। পরে গেছি, পরে যাওয়ার পরে আর কি স্যারের গাড়ি চাবি দিয়ে ওই গাড়িটা পরিষ্কার করলো, ঠিক আছে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর আমার ম্যাডাম আর স্যারে বসুন্ধরা সিটির দোকান আছে, পরে স্যার আর ম্যাডামকে নিয়ে বাসাতে বেরিয়েছি, বাসাতে বেরোনোর পর আমার লাইসেন্স করলাম 2 নম্বর। আল্লাহ মানে কি খারাপ কাজ করেছি না কি জানি আল্লাহ বেজার।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেজে গেল, আমরা ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি খিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং যারা যাহা বলিব সত্য বলিব তে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ যাই বলি না কেন তা নিয়ে আসতে চান তাদের জন্য বলছি আপনারা চলে আসতে পারেন এখানে কনফেস করার জন্য। আপনি ফোন করতে পারেন প্রথমে আমাদেরকে, ফোন করে আপনার জীবনে কি অপ্রিয় সত্য আছে সেটার সারাংশ সামারিটা আপনি বলবেন, এবং আপনাকে মিনিট 5 সময় দেওয়া হয় ফোনে, আপনি চাইলে কথাগুলো রেকর্ড করতে পারেন। আপনার ফোন নাম্বার এবং নামটা অবশ্যই দেবেন যাতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। আমাদের নতুন যে ফোন নাম্বারটি যোগ হয়েছে সেটা হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, 2 চাপার পরে আপনি যাহা বলিব সত্য বলিব অপশনে চলে যাবেন, এবং ওখানে গিয়ে আপনাকে যে ডিরেকশন দেওয়া হয়েছে যে কথাগুলো বলা হয়েছে ফোনে সে কথাগুলো শুনে আপনি আপনার ফোনের কথাগুলো রেকর্ড করবেন। প্রিয় শ্রোতা, আপনি টেক্সট করেও আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস
JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আর অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি পুরো অনুষ্ঠানে শাহজাহানকে শুনছেন, তার মূল্যবান মতামত তিনি অনুষ্ঠান শেষে প্রদান করবেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিচ্ছি, ফিরব ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছে কাছে সুন্দর আগামীটা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, গানের ছন্দে নাচবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে। আমরা সবাই আছি জীবনের কাছে কাছে, সুন্দর আগামীটা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, গানের ছন্দে নাচবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে।
Charge yourself.
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি শাহজাহান। শাহজাহানের কাছে আমরা আবারও ফিরতে চাই, আর তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে শাহজাহান ভাই, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনি বলছিলেন আপনার স্ত্রীর কথা এবং আপনার একই সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের কথা।
হ্যাঁ ম্যাডাম, রে নিয়ে গুলশান এক নাম্বার জমা আসি, ওই সময় আর কি সার্জেন্টের ধরে।
আচ্ছা আচ্ছা,
সার্জেন্টের ধরে পরে লাইসেন্সটা দেখেন, সার্জেন্টে বলে দুই নাম্বার লাইসেন্স। কারণ সার্জেন্টে ডাকতে বললাম যে স্যার, আপনি আমার বসরে কইন না যে এটা দুই নাম্বার লাইসেন্স। পরে বসরে কয়ে দেয় যে আপনার ড্রাইভারের তো দুই নাম্বার লাইসেন্স, এটা কেস দিয়ে দেয়। কিন্তু পরে আর কি বসে আর কি তার রিকোয়েস্ট করে যে মাফ করে দেন। পরে বসে জমা তার কাছে রিকোয়েস্ট করলো যে মাফ করে দেন, কিন্তু আবার সার্জেন্টে পরে আবার বসরে রিকোয়েস্ট করলো যে আপনারা চাকরি করার সুযোগ দেন। তা বসে ঠিক আছে, পরে আমি তোমার ছেড়ে দিলো। পরে কি বসের চাকরি করি, প্রথমবার জমা বেতন ঢুকলো ধরলো 7,000 টাকা।
ওকে,
7,000 টাকা বেতন ধরার পরে আমার বস একটা জিনিস কি, এখন আমার টাকা লাগবে 1,000 স্যার সাথে সাথে দেয়। পরে আনতে 7,000 টাকা বেতন, পরে আমি এক মাস পরে আমি বাসা ভাড়া নিলাম, বসের কাছে 10,000 টাকা নিলাম, নিয়ে আমি বাসা ভাড়া নিলাম, একটা খাট কিনলাম, কিছু আড়ি পাতিল কিনে আমার ওয়াইফ নিয়ে আসলাম বাসারে। শুধু বাসার আনার পরে ব্যবস্থা, আমার বসের গাড়ি চালাই, মানে দিন যাই 6 মাস 1 বছর পরে বসের কোনো বস আমার বেতন বাড়ান, পরে বস 7,000 টাকাতে একে ঠেলে 9,000 টাকা করে দিল। এই ব্যবস্থা চালাচ্ছি, মানে আমার বসের জিনিস কি, ডিউটি যাই তাই, বসের মানে খুবই ভালো লোক। মানে এখন যদি আপনার একটা কিছু কয় রাগের মাথায় একটু করে আবার বুঝবে, এই কাজটা করিস না হ্যাঁ তাই। মানে যে আমার বাপ, বাপের মানে একটা মানুষ কয় না যে বাপ যেটুকু ভালোবাসে না, সেই ভালোবাসাটুকু আমার বাপের কাছে না পাই, আমি যার গাড়ি চালাচ্ছি আর কাছতে পাইছি।
ওকে ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট।
মানে যে এটা পুলারে যেভাবে শাসন করে, যেভাবে তার সাথে ব্যবহার করে দেখা, আমার বাপ করে না, আমি যার গাড়ি চালাই আমার সাথে করে।
আপনি এখনো তার গাড়ি চালান এই ভদ্রলোকে?
জি।
এই মুহূর্তে যদি সে শুনে থাকে, আমি আপনাকে স্যালুট জানাতে চাই, থ্যাঙ্কস জানাতে চাই আমাদের জিবিএসবি টিমের পক্ষ থেকে, এবিসি রেডিওর পক্ষ থেকে। সেটাই হওয়া উচিত, মালিক এবং মনিবের যে শাসন
এবং একই সাথে ভালোবাসা, সেটা যদি এরকম থাকে, একজন শ্রমিক যদি বলেন যে আমার মালিক বা আমার মনিব আমাকে এইভাবে চর্চা করেন, এর চাইতে বড় পাওয়া একজন মালিকের জন্য আর কি হতে পারে? ওকে, তারপর কি হলো বলেন।
তারপরে মনে হয় যে মানে আমার যে সুখ দুঃখ, আমার যে কষ্ট, স্যার আমার কুল আছে, কুলার জন্য আমি যদি আমার স্যারের সামনে কোন আমার কুলার জন্য একটা গেঞ্জি কিনি, আমার স্যারের টাকাটা দিয়ে দেয়, টাকাটা আমি দিয়ে দিলাম। আর এমনি যে পকেট খরচ আমার বেতন, আমার স্যার এমনি প্রত্যেক দিন 50 টাকা 100 টাকা আমার পকেট খরচ দিয়ে দেয়।
কত টাকা বেতন আপনার?
মানে এখন এই মুহূর্তে আমার বেতন 11,000 টাকা।
11,000 টাকা প্রতি মাসে। এছাড়া 50-100 টাকা প্রতিদিন সে আপনাকে,
প্রতিদিন আমার স্যার 100-150-200।
আপনার ড্রাইভিং লাইসেন্সটা কি এখনো 2 নম্বরই আছে?
না না,
এখন আপনি 1 নম্বর করে ফেলেছেন। কবে আপনি 1 নম্বর করলেন? আপনার স্যার কবে বুঝলো যেটা 2 নম্বর লাইসেন্স?
না স্যার
এখনো বুঝেনি।
না স্যার বুঝছে, বুঝার পরেও আমি যে ভালো যাওয়ার পরে ড্রাইভিং আমার স্যারের চাকরি নিয়েছি, আমার স্যারের সাথে আমি এমন আচরণ করছি, আর আমার আমি স্যারও কইছি যে আমি যদি ঢাকার সত্যি আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার ফ্যামিলি বেঁচে থাকবে, যত জর্থ মানুষ আমি গাড়ি ভিতরে অবস্থায়, আর আমি যদি মরে যাই তাহলে আপনার ফ্যামিলি কি হবে স্যার এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আপনার আপনি থাই না না থেন আপনার যাই থাকুক আমার গাড়িতে, আমি বেঁচে থাকা অবস্থায় ওকে চুল ফোনার কোন সমস্যা হবে না স্যার, আমি বেঁচে থাকা অবস্থায়। আর আমি যদি আমার যদি মেরে দেয় স্যার আগে, তাহলে পরে কি হবে এটা তো স্যার গ্যারান্টি দিতে পারবো না, আগে মারতে আপনার ফ্যামিলিকে আটক কিছু করে আক্রমণ
করে। আপনার স্যার, আপনার স্যারের ব্যবসা আছে বসুন্ধরা সিটিতে, হি ইজ আ রিয়েলি জিনিয়াস ম্যান। ওনার পার্সপেক্টিভের জায়গাটা থেকে আমি আপনাকে স্যালুট করি যে সত্যি সত্যি এরকমই হওয়া উচিত মালিক মনিবের সম্পর্ক। ওকে, হ্যাঁ আপনি একটু বলেন, কত বছর যাবত আপনি বিয়ে করেছেন?
আমি বিয়ে করছি 6 বছর মতো।
6 বছর হয়ে গেছে। বিয়ের পরে আপনার কোন ধরনের কোন অপরাধ বা কোন ধরনের কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া, এই গাড়ি চালানো অবস্থায় কোন ধরনের কোন অপরাধের মধ্যে জড়িয়ে পড়া যেটা আপনার বিবেককে এখনো দংশায়, এরকম কোন কিছু?
গাড়ি চালানো অবস্থায় আমি কোন খারাপ কাজ করিনি, তার মানে ওটা আল্লাহর আমার জীবনটা তো শুনির কোথায়, যে কোনো মধ্যে যে কোনো বিবাদ ঘটতে রে সেখানে আমি গাড়ি চালানো অবস্থায় এসব খারাপ কাজে আমার মানে মন চায় না। আপনার সাথে আমার গ্যাঞ্জাম বাজছে মারামারি, আমি আপনার সাথে আরেকজন লোকের সাথে আমার মারামারি, আমার সামনে একটা মানুষ কুয়ে মেরে লাগতেছে দেখছি, কিন্তু আমি গাড়ি চালাচ্ছি ওটা আমি ভুলে যাবো 1-10 সেকেন্ডের ভিতরে আমার মনে নেই, আমার সামনে যে একটা লোক মারা গেল কুবা মেরে লাগছে অথবা একজনের গাড়ি চাকা উঠে দিয়েছে তার উপর দিয়ে, আমি গাড়ি চালাচ্ছি ঠিক আছে ওটা দেখছি আমি, দেহে সামনে দিকে তাকাচ্ছি ওটা আমি ভুলে গেছি।
আপনার ড্রাইভিং শিখিয়েছে কে?
আমার ভাই ইমরান, তার নাম ইমরান, তার বাড়ি গোপালগঞ্জ।
ওকে,
সে আমার ভাই, মানে তার ভাই ডেকেছিলাম যে ভাই আপনি আমার জীবন লাইফটা চেঞ্জ করে দেন।
এই ড্রাইভিং শিখে আপনার জীবনটা চেঞ্জ হয়ে গেছে?
জি, সেটি আমার মানে ড্রাইভিং শিখে দিয়ে আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছে। এখন মনে হয় যে ওই বসে যে খসার টাকা দেয় ওদের আমার ওই মানে বাজার সদায় চলে যায়, আর বসে যে বেতন পায় ওতে কিছু আইনে বাসা ভাড়া দেয়, আর বাকি টাকা গুছাই গুছাই বাসার জন্য।
আপনার ওয়াইফ আপনার সঙ্গে থাকে?
জি।
আপনার ছেলের বয়স কত?
3 বছর
ছেলে। ওকে, আর আপনার ফ্যামিলির কি অবস্থা, মার কি অবস্থা?
আমার মা বাপ দেশে আছে।
তাদেরকে দেখাশোনা করেন?
মার সাথে কথা বলি কিন্তু আব্বার সাথে ততটা কথা বলি না।
মাকে একটু দেখা পয়সা কিছু দেন?
মাকে টাকা পয়সা যত দূর পারি তত দিই, কিন্তু আব্বার সাথে কোনো এসব নেই।
মা আসে আপনার বাড়িতে বেড়াতে?
না, মা ঢাকা শহরে একবার আসছে, আমার শ্বশুর বাড়িতে বেড়া গেছে, কিন্তু আব্বা আসেনি। অনেকবার বলছি কই না যাবো না, কিন্তু আমি ড্রাইভিং শেয়ার করে টাকা পয়সা ভালো কামাচ্ছি, ওই সময় আমার আব্বা শুনতে পারে যে আমার সাল ভালো টাকা কামায়। ওই সময় আমার বাপ আমার কাছে ডাইরেক্ট ফোনতে কথা বলে, ডাইরেক্ট আমার আব্বা আমার ফোনতে কথা বলে। যেমন সিকিউরিটি চাকরি করছি সময় আমার আব্বা আমার কাছে ফোন দেয়নি, আর যেমন মাসের বাড়ি কাজ করেছি সময় আমার আব্বার আমার খোঁজ নেয়নি, যেমন শুনছে আমার ফুলার ড্রাইভিং করে বেতন প্রায় 10-12 হাজার টাকা, ওই সময় আমার বাবা আমার কাছে ফোন দিয়েছে।
আপনি আপনার জীবনের সবচেয়ে বড় অপরাধ কোনগুলোকে দেখবেন? আমি যতদূর জানি আপনি এই ধরনের ফোনে মেয়েদের সাথে এই ধরনের সম্পর্ক করা, কতগুলো মেয়ের সাথে ধরনের সম্পর্ক করেছেন?
ফোনে 10-15 জন মেয়ের
সাথে, 10-15 জন মেয়ের সাথে সম্পর্ক করেছেন। একজন মেয়ে এই ধরনের ঘটনার শিকার হয়ে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল। আর এই যে আপনি রাজনৈতিক ছত্রছায়ায় হোক বা যে কোনো কারণেই হোক আপনি এক ধরনের অন্যায় কাজে জড়িয়ে যান, মানুষকে রাতের আধারে কোপানো, চাইনিজ কুড়াল দিয়ে বা এই জাতীয় কাজ, এই ধরনের অপরাধ কাজ কতগুলো করেছেন?
এই জাতীয় কাজ আমার নিজের কাছে খারাপ লাগে, আমি তো করিনি, মানে আমার সাথে যারা তারাই করেছে,
সাথে ছিলেন?
সাথে আছেন।
আর চুরির কাজ? চুরির কাজ তো আপনি 2-3টা বললেন।
চুরির কাজ প্রথম জাহাজের ডে আমি সাথে মানে ছিলাম, কিন্তু আমি করিনি। যেসব পুলাপান যে বেকার যে ওই কাজ কাম নাই, ঘুরে বেড়ায়, বউ সালমের খাবার দিতে পারে না, কিন্তু এরাই স্যালারি পাওয়ার কারণে জীবনের লাইফটা নিজে চেঞ্জ করতে পারে যদি সে ইচ্ছা করে, সে তো পুরুষ মানুষ। আমি তো আমার নাম ছাড়া আমি কিছু লিখতে পারি না, কিন্তু আমার স্যার যে টাকা পয়সা দিয়ে আমি তো মাসে 15,000 টাকা বেশি কামাই, আমার স্যার যে প্রতিদিন 100-200 দেয়, আমার স্যার কি আমার চেহারা দিয়ে দেয়, আমার কারিকা আমার সবসূত্র ভালো পাইছে, আমার স্যার 4 বছরে সেদিন আমার স্যার দেয়, আমার স্যার আমার তার চাকরি ছাড়তেও দেয় না, আমি যদি চাকরি ছেড়ে দিই আমার স্যার আমার বুঝে নিয়ে আসে, পরে আমার স্যার বুঝে যে তো এই গাড়িটা তো রিজিক তো এটা ইয়ারিস না আনতে স্যার আমার, আমি এটা খারাপ করেছিলাম আমার স্যার বুঝে, তাহলে আমার সে ভালো পাইছে, তাই সেদিনই যে এই দেশে যে মানুষ বেকার মানুষ মনে হয় যে স্যার
আপনার বাড়িতে গেছে, আপনার বাড়ির ঠিকানা জানে?
আমার স্যার আমার বাড়ির ঠিকানা জানে,
কিন্তু কখনো যায়নি
না না
এবং খোঁজ খবরও নেয়নি
না না।
তারপরও আপনাকে একটা গাড়ি দিয়ে,
ওই যে আমার ভাই, ওই যে ইমরান ভাই,
ওই জন্য একটা গাড়ি দিয়ে দেখেছে নিশ্চিন্ত মনে।
ওই যে ইমরান ভাই, ইমরান ভাই খুব চাকরিটা দিয়ে দিয়েছে ওই হিসেবে।
আপনার স্যার তো আপনার জীবনের আজকে অতীত গুলো জেনে গেল, সে হয়তো রেডিও শুনছে, তো আপনার কি মনে হয় এত কিছু শোনার পরে, এত অতীত কিছু শোনার পরে সে আপনাকে কিভাবে দেখবে?
না আমার স্যারা যাচ্ছেন 4 বছর গাড়ি চালায়, স্যার আমার যেটুক দেখছে, মানুষ মানুষ বয়স গেলে অনেক কিছুই করতে পারে, কিন্তু আমি যা করেছি সেটা আমি ভুল করে করেছি, ভুল করেছি মানে আমার বয়সের কারণে অথবা মাসির লোভে পড়ে, টাকার লোভে পড়ে, মাসির পালায় পড়ে।
আমরাও বিলিভ করি আপনার স্যার, আপনাকে ভাববেন না, আপনার পরিণতিটা আমরা সাধারণত যেটা দেখে থাকি যে অপরাধগুলো যা হয় সেটার পরিণতি ভয়াবহ হয়, কিন্তু ওর জীবনে আমরা উল্টো দেখতে পেলাম প্রিয় শ্রোতা, যে ওর যে অপরাধগুলো সেই অপরাধগুলোর শাস্তি ও হয়তো অন্যভাবে পেয়েছে জীবনে, কিন্তু তার জন্য আল্লাহ ওকে এমন কোন শাস্তি দেয়নি যে শাস্তির কারণে ওর জীবনটাই ধ্বংস হয়ে যাবে। কারণ এখানে আমরা যে শৈশবের জায়গাটা দেখেছি, যে নিদারুণ শৈশব, সেই শৈশব আজকে তাকে বাধ্য করেছে এই জায়গাগুলোতে আসতে, এবং সেজন্য হয়তো আল্লাহ তার মুখের দিকে তাকিয়েছেন। আপনি যে অপরাধগুলো করেছেন, এই যে খারাপ কাজগুলো আপনি করেছেন, এগুলো আপনাকে কখনো কষ্ট দেয় না, মনে কষ্ট হয় না?
খারাপ কাজ করে যে মামা আমি বাইরে আসতাম, সে মামানে যে এত কষ্ট হতো, এত খারাপ লাগতো যে আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, কাজটা আমি ঠিক করিনি, মানে আমি বাইরে আসার পরপরই আর ওর ভিতরে যতক্ষণ থাকতাম ততক্ষণ মনে হয় খুব ভালো লাগতো মনে করেন, কিন্তু ওতে যে আমার বাইরের রোডে আসতাম, আল্লাহ আমি যেন এই কথা না যাই, মাফ করে দাও।
যা বলিব সত্য বলিব, আপনি যখন শোনেন মানুষ যখন জীবনে এখানে এসে ভয়াবহ রকমের অপরাধগুলো স্বীকার করে, আপনি এগুলো শোনার পর আপনার ভিতরে অনুভূতিটা কি?
মেন কথা হলো কি যে অনুভূতি এটা বলার কারণটা হলো কি যে আমি খারাপ, আমি খারাপ, আমার যা হয়েছে তো হবর হয়ে গেছে, আমার একার কথা শুনে যদি 10 জন ভালো হয় এটা হলো বড় কিছু, দেশের মানুষ ভালো হোক, দেশের মানুষ যে পোলাগঞ্জ খারাপ হয়েছে।
আপনার এই অপরাধের পেছনে বা আপনি যেভাবে আজকে জীবনটাকে ধ্বংসের দিকে চলে গিয়েছিল প্রায়, এখানে একজন মানুষ এসে আপনার জীবনটা ভালো করে দিয়েছে, সেটা হচ্ছে আপনার মুনিব, কিন্তু আরো দুর্ধর্ষ বিপদের মুখে আপনি পড়তে পারতেন, আরো বড় ধরনের অপরাধ আপনি করতে পারতেন।
তার মানে একবার যখন জাহাজের চাকরি জমা করতাম, ওই সময় কি লঞ্চের জাহাজে জমা চাকরি করতাম, সাইডের একটা পোলা আমার আসি কয় তোর 50,000 টাকা দিছি, 50,000 টা মাল দেওয়ার কথা, মাল দে মানসির সামনে জাহাজের সামনে, তার কাছে আমি একটা টান নেই, তার চিনু না, সে আমার জাহাজের উপরে এসে কয় তোর কাছে আমি 50,000 টাকা নিছি, 50,000 টা মাল দে তোর ধরে নিয়ে যাবো। সে আনতে আমার বড় ভাই সেখানে উপস্থিত ছিল, বড় ভাই তার পায়াতে ধরে তার থামায় আমার বাসায় রেখেছে, কয় ভাই কালকে সকালবেলা ডেন বুঝে পড়াবে, সেই রাত্রেবেলা সেনতে আমরা ফলে ছিল আটটা জাহাজের ঘটনা, সেই জাহাজে মানে আজকে ডুকছি কালকে ঘটনা, সেই জাহাজের কথা কইনি, একদিনের ঘটনা, একদিন চাকরি করছিলাম ওই পুরাটা সে আমার আচরণ করছে,
আপনি বিপদে পড়ে গিয়েছিলেন। ওকে, না আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনার এই ছন্নছাড়া জীবনের পেছনে আসলে কার জন্য এই ছন্নছাড়া জীবন?
আমার জীবনটা নিঃস হয়ে গেছে, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আমার বাবার কারণে।
তার ভাই বোন ছিল সবার সাথে কি অন্যরকম ওইভাবে ব্যবহার করেছে নাকি শুধু আপনার সাথে?
আমার সব আমার ভাই বোন বড় বাসা তো করেছে সবার সাথে করেছে।
আপনার বড় ভাই কি করে এখন?
আমার বড় ভাই মারি দরে বাড়িতে খেতে আছে, আমার বড় ভাই দেশে সাইডে বিয়ে করেছিল, বিয়ের করার পরেও আমার বড় ভাই মারি দরে খেতে আছে, আমার বড় ভাই আমাদের বাড়ি সাইডে থাকে।
কয় ভাই জন আপনার?
চার ভাই।
চার ভাই, আর বাকি দুই ভাই?
আর আমার যে ছোট, আমার ছোট আমিলো ভাই যে, আমার ছোট যে ওরও আব্বা বেশি ভালোবাসত না, ওরও আমার সাথে থেকে এখন।
ওকে,
আর আমার যে ছোট ভাই, সবাই চলে যাওয়ার পরে এখন আব্বা আর কি আমরা সবাই চলে যাবো, আমার বোনকে বিয়ের পর আমরা ভাই বেড়াদের সবাই জমা মানে এরকম চলে আসলাম, ওর আর কি আব্বা নিজেরটা নিজেই বুঝে না কিভাবে, আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড তত বেশি কিছু কয় না, একবার ছোট যে ভাইটা ওরা কিছু কয় না, ওর কাছে আব্বা। আর মেন কথা হলো কি যে জীবনের অনেক বড় বড় বিপদ থেকে আমি বেঁচে আছি, অনেক বড় বড় বিপদ থেকে, কিন্তু বিপদ জমা ঘটে যায়, ঘটে যাওয়ার পরে আমি মারে ফোন থেকে মা এরকম একটা ঘটনা ঘটে গেল, তা কয় কি যে আমি দোয়া করি, আমার দোয়া তোকে সাথে তোর সাথে যতদিন থাকবে ততদিন কোনো বিপদে পড়তি না। আর মা কয় আমি কয় আমি মা কয় আমি নামাজ পড়ে যদ্দূর দোয়া করার দরকার সব তোর উপর তজনী করবো, আমার কয় কান্দা কাটি যার দরকার আমি নামাজের পর তোজনী কান্দি, নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত ধরে তোজনী আমি কান্দি। পরে এইভাবে আমার মা এখনো ফোন দিলে এইভাবে বলবে, তা আমার মা এইভাবে আমার জন্য নামাজ পড়ে দোয়া করে আমি যেন মানে বিপদে না পড়ি, সুস্থ থাকি, আমার জীবনে যাতে উন্নতি, আমার এত কষ্টের জীবন আমার বাবা দেখা দিয়েছে, আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে, আমার বাড়িতে জায়গা হবে না, সেটা আমার মা পাঁচ হত্তর নামাজ পড়ে আমার জন্য দোয়া করে, সেই কারণে অথবা আল্লাহ তালা আমার বড় কোনো সাজা টাজা দেয় নাই, আমার জীবনের লাইফটা মানে আল্লাহ
তালা চেঞ্জ করে দেয়। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকে শাহজাহানের জীবনের অপ্রিয় সত্য। আমরা এই পর্যায়ে যোগাযোগ করতে চাই আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছে আমরা শুনব কি বলার আছে এই শাহজাহানকে নিয়ে, আজকের অতিথিকে নিয়ে। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কিভাবে মূল্যায়ন করুন ব্যাপারটিকে, এখানে ফ্যামিলি মনে হয় অনেক বড়, তাই না? কি দেখছেন আসলে?
যে আমি শাহজাহানের কাহিনীতে শুনলাম, এখানে আমি আজকে সত্য করে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যে সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, এই সবকিছু নির্ভর করে কিন্তু আমরা কি পরিবেশটা তাদেরকে দিচ্ছি। পরিবেশটা বিশেষ করে প্রাথমিক পরিবেশটা হচ্ছে পরিবার, এরপরে তো সমাজ বা তো পরিবারের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে আপনি এখানে যে আমরা জানতে পারলাম যে শাহজাহানে তার বাবা নিজেরই চরিত্রের সমস্যা ছিল এবং সে তার স্ত্রীকে অত্যাচার করতো, এমনকি শাহজাহানকে অত্যাচার করত। তো এই যে শিশুকালে যে শিশুরা যে পরিবারে বাবা বা মাকে তারা কিন্তু এরা হচ্ছে বাবা মা হচ্ছে সবচেয়ে বড় আইডল, আমরা যাদেরকে বলি রোল মডেল হিসেবে যারা ভূমিকা পালন করতে পারে। আমাদের মানুষ হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় অন্যদের অনুকরণ করে অনুসরণ করি, আমরা স্বভাব চরিত্র অর্জন করে থাকি। তাতে আমাদের সমাজে যদি ভালো মানুষ থাকে, সমাজে যদি ভালো সুনীতি থাকে, তাহলে যেমন এটা অন্যের উপর সেটা আত্মস্থ করতে সুবিধা হয়। সবচেয়ে বড় হচ্ছে পরিবারে যদি সেই রকম রোল মডেল হিসেবে মা বাবা যদি খারাপ রোল মডেল হয়ে থাকে, তাহলে কিন্তু সন্তান সেখান থেকে বকে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সময় সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সেই সেই জিনিসটা আমরা প্রমাণ পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে যেভাবে হোক তার পারিবারিক পরিমণ্ডল থেকে সে হয়তো ভালো কিছু শিখতে পারেনি বা সে সেটাকে সহ্য করতে পারেনি বা সেখানে সে অত্যাচার থেকে বা নির্যাতন থেকে কারণে হোক সে পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়ার পরে যা হয় অল্প বয়সে পালিয়ে গেলে সেই ছেলে মেয়েদের তা হাত তো উপরে উঠার কোন সিঁড়ি থাকে না, সুযোগই থাকে না। সে চলে গেছে বাসায় কাজ করার জন্য, সে নিম্নস্তরে চলে গেছে, সে চুরি করতে শুরু করছে, সে অন্যান্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করতেছিল, এটাই খুবই স্বাভাবিক। অর্থাৎ নামতে নামতে একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। কিন্তু সুখের খবর হচ্ছে যে পরবর্তী পর্যায়ে সে একটা ভালো মেয়ের সন্তান পেয়েছে, যে মেয়েকে দেখে তার মনে নতুন করে ভালোবাসা জন্মেছে, নতুন করে জীবনের প্রতি মানে আগ্রহ জন্মেছে। এই যে ব্যাপারগুলি আমি লক্ষ্য করতেছি, যেটা এটা হচ্ছে এই যে একজন মানুষ সে যেমন পারিবারিক পরিবেশ থেকে খারাপ পরিবেশের থেকে কারণে সে আস্তে আস্তে খারাপ হয়ে গেছিল, ঠিক একই রকম ভাবে আরেকটা নারী মানুষকে কত কতভাবে যে পরিবর্তন করতে পারে এটা ইতিহাসে অনেক বড় বড় প্রমাণ আছে। ঠিক একই আমরা শাহজাহানের মতন ছোট ছোট কাহিনী হয়তো আমরা জানি না, আমরা ওই মমতাজ মহল আর সম্রাট শাহজাহানের কাহিনী জানি, তাজমহলের কাহিনী জানি, কিন্তু ছোট ছোট শাহজাহানের জীবনও কিন্তু এরকম খুবই মানে নাটকীয় পরিবর্তন ঘটে এবং নারী তাকে নতুনভাবে বাঁচার কোন প্রেরণা দিতে পারে, এটা সেই উদাহরণ। এবং সেই হিসাবে সে আমরা আসার কথা যে সে তাকে প্রেমে পশুটি পরে সে বিয়ে করেছে এবং সে ভালোবাসা চিন্তা করতেছে। আমি সবার শেষে এটা সবাইকে একটু এই কথাটা বলতে চেষ্টা করবো যে বিশ্ব শাহজাহানকে বলবো যে সে যাতে তার বাবা তাকে যে পরিবেশটা দিতে পারেনি সে যেন তার পরিবারে সেই সুন্দর পরিবেশটা তৈরি করে, তার সন্তান যেন তাকে এমন একজন বাবা হিসেবে পায় যে বাবা হ্যাঁ সব দিক থেকে নীতিবান, সব দিক থেকে চমৎকার সুন্দর এবং সৎ ভালো মানুষ এবং কোন রকমের অপরাধ বা অনৈতিক কোনো কাজে অসামাজিক কাজে জড়িত না থাকে। তার যেহেতু আগের খারাপ কাজের ইতিহাস আছে, পরিবারের ইতিহাস আছে, অর্থাৎ তাকে সম্পূর্ণ ভালো হইতে হবে এবং তার নিজের ইতিহাস থেকে শিখতে হবে যে বাবা হচ্ছে রোল মডেল। হ্যাঁ সেই হিসাবে আমাকে আমার সন্তানদের সামনে বা সমাজের অন্য লোকদের সামনে একটা চমৎকার মানে উত্তম একজন মানুষের চরিত্রের মডেল হিসাবে যাতে সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে সেই ব্যাপারে সেই মনোযোগী দিলে আমরা সেই প্রত্যাশা করতেছি।
ওকে অনেক অনেক ধন্যবাদ।
জি আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা একটু পরে ফেসবুকের বিভিন্ন রকমের কমেন্টস এবং একই সাথে মেইল সবকিছু নিয়ে আপনাদের কাছে ফিরব, তবে তার আগে একটা ব্রিদিং স্পেস নিতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব থেকে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আপনারা অনেক অনেক কমেন্টস পাঠিয়েছেন ফেসবুকে, ইমেইলে এবং একই সাথে মেসেজ করে। আমরা একটু টেক্সটগুলো পড়তে চাই আমাদের এই বন্ধুটির জন্য। মলি লিখেছে, প্রতিটা বাবা মাকে সন্তানের ব্যাপারে সচেতন হওয়া উচিত। ডেইজি লিখেছেন, বাবা মা এত নিষ্ঠুর ব্যবহার করতে পারে তা আমাদের বিশ্বাস হচ্ছে না। টোটন লিখেছে, ওই এমপিকে তার ছেলে মেয়ে সহ শাস্তি দেওয়া হোক। দীপ্তি লিখেছে, এতগুলো মেয়ের সাথে ফ্রড করে সে কিভাবে পার পেয়ে যাবে। পাপ্পু লিখেছে, তারপরও শেষ পর্যন্ত ভুল স্বীকার করার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। রূপম লিখেছে, কেউ নিজের ছেলেকে খারাপ বানাতে চায় না, এমনকি কোনো খারাপ লোকও না। সোনাই লিখেছে, পাপ তার বাপকেও ছাড়ে না, এটা উনি একদমই ভুলে গেছেন। ফাতেমা লিখেছে, তার মানে উনার এখন ভালো হয়ে যাওয়াটা পুরোপুরি উনার স্ত্রীর জন্য এবং তার বাচ্চার জন্য। কনা লিখেছে, পাপে তার দিশেহারা হওয়াটাই স্বাভাবিক, এতগুলো খারাপ কাজ একজন কিভাবে করতে পারে তা মাথায় আসছে না। মিথুন লিখেছে, সব ভুলের দায় আপনাকে তো নিতেই হবে। তো শাহজাহান, এই যে এত লোক আপনাকে বিভিন্ন রকমের কথা বলছে যারা শুনলো এতক্ষণ, কি বলার আছে আপনার?
আমার বলার একটাই কথা যে মানুষ যেন ইচ্ছা পরিকৃত ভাবে, মানে কে পালায় পড়ে নিজের ইচ্ছাকৃত ভাবে যেন সে খারাপ না পথে না যায়। খারাপ পথে কত ভয়ঙ্কর হতে পারে, খারাপ হতে পারে। খারাপ পথে কোনো মানুষের কিন্তু ভালো করে না। খারাপ পথে গেলে পরে মানুষজন দেখা গেল কি যে বউ সালমে কিছুই মনে যে ঠিক থাকে না, নিজের ওয়াইফ অন্য বেটার সাথে যাবে গা, যারা খারাপ পথে যাবে গা। দেখবেন কি আপনি আজকে খারাপ পথে গেছেন, দুদিন পরে দেখেন আপনার ওয়াইফ দেখবে যে আমার স্বামী আমার সাথে ভালোভাবে কথা বলে না, খারাপ পথে গেছে গা, ও কাজ করে বেড়ে সাইডের মাসে খারাপ করবে। ওই সময় দেখবেন যে আপনার ওয়াইফ অন্য মাসের সাথে দেখবেন চলাফেরা করবে, সেম আপনার ওয়াইফের সাথে আপনি একটা কথা করতে নিয়ে গেঞ্জা বাঁধাবেন, দেখবেন সংসারে একটা অশান্তি আরো খারাপ, মানে আপনি খারাপের দিকে আরো বেশি যাবেন গা, মানে পরিস্থিতি শিকার হয়ে। এই জন্য মানুষের বলি যে যতই পারেন নিজের জীবনটা নিজের লাইফ চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন, যে নিজের লাইফ যদি চেঞ্জ করতে না তাহলে দেখবেন কি যে সব দিক থেকে শান্তি, আর এই মানে খারাপ দিক থেকে মানে কোন দিক থেকে ভালো কিছু করতে পারে না, সে জীবনে উন্নতি করতে পারে না খারাপ পথে চলে।
ওকে, অনেক ধন্যবাদ শাহজাহান। প্রিয় শ্রোতা, এই হচ্ছে শাহজাহানের জীবনের কমপ্লিট অপ্রিয় সত্য, কিন্তু শাহজাহান এখন ভালো আছে, আমরাও চাই শাহজাহান ভালো থাকুক। তবে শাহজাহান যে ভুলগুলো করেছে সেই ভুলের জন্য যদি আল্লাহ তাকে মাফ করে দেন তবেই সে প্রকৃত মাফ পাবে, এবং আমরা বিশ্বাস করি সারাটা জীবন ধরে সে আল্লাহর কাছে মাফ চাইবে এবং তার কৃতকর্মের জন্য সে ক্ষমা চাইবে। এবং আমাদের উচিত শাহজাহান কিভাবে ইন্সপায়ার করা, সেই জায়গাগুলোতে গিয়ে তার অপরাধগুলো স্বীকার করা, যে ভাই আমি অপরাধগুলো করেছিলাম, সে জাহাজের ডেকেই হোক কিংবা দোকানের জায়গাতেই হোক বা যে কোনো জায়গাতেই হোক। শাহজাহান, আপনি কি অনুভব করেন যে ভুলগুলো আপনি করেছেন, বিশেষ করে টাকা চুরি করা, এই জিনিসগুলো করা, আপনার জীবনের কোন একটা পর্যায়ে গিয়ে সেসব মানুষদের কাছে বলে সে টাকাগুলো রিটার্ন দিয়ে আসা কিংবা মাপ চাওয়া, তাদের কাছে ভুল স্বীকার করা, আপনি সেই সাহসটা পান?
সাহসটা মানে কি যে মনে হয় গিলি পারে আমি যদি যাই, ভাবি যদি আমি যাই টাকা ফেরত দেওয়ার জন্য অথবা মাপ চাওয়ার জন্য, ওরা তো মনে হয় দেওয়ার সাথে সাথে আমার মারতে পারে, আমার সাথে খারাপ আচরণ করতে পারে, দেওয়ার সাথে সাথে আমার সুযোগ তো নাও দিতে পারে। এটাই আমি ভাবি যে আমি যে স্যারের শার্ট চুরি বেশি, ওই স্যার আমার দেওয়ার লগে লগে রিপিটে মার, তো সে স্যার তোমার সুযোগ নাও দিতে পারে সে স্যারের সাথে আমার কথা বলার। ওই জাহাজে যে কাজ করছি, এইসব মানুষের বালের ফলে যেসব কাজ কাম করছি, এইসব কাজ তো মনে হয় যে সেখানে গেলে পরে মার সুরের তারা, মানে আমার সুযোগ নাও দিতে আমার জীবনে কাহিনী, মানে আমি এই স্যারে এই কারণে করছি, বিপদে পড়ে করছি, অভাবে করছি, তো এই জন্য আর কি মানে তাদের সাথে যার এই জন্য ভয় পাই তাকে সামনে পা যাওয়াতে, কিন্তু যদি সামনে পা পড়ে যায় তাহলে পায়াতে ধরে আজ ভাবি ধরি তার কাছে মাফ চেয়ে নেবো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো এখানে ইতি টানতে চাই। তবে অনুষ্ঠান শেষ করবার আগে বরাবরের মতোই আমাদের বাকি যে সেগমেন্টটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের পাঠানো ইমেইল এবং চিঠি থেকে একটি চিঠি আমরা পড়ে শোনাই। এই সপ্তাহে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন, চিঠি পাঠিয়ে তার নিজের জীবনের ভুল স্বীকার করেছেন রিয়া নামের একজন। আমরা চিঠিটি শুনবো আর জে সুমনের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ফার্স্ট ইয়ারে পড়ার সময় থেকেই সিনিয়র এক ভাইয়ের সাথে আমার প্রেম হয়। পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর পড়াশোনার পাট চুকিয়ে আমরা জীবনের পরের সিঁড়ি সাজাতে বিয়ের পেটিতে বসি। আমাদের প্রেমের সাক্ষ্য দিবে পুরো ক্যাম্পাস। নীলক্ষেতের মামার দোকান থেকে চানখারপুলের বিরিয়ানি কোনোটাই বাদ ছিল না। বিয়েতেও কোনো বিপত্তি ঘটায়নি পরিবার। আমাদের ভালোবাসার এই সংসারে যখন প্রথম সন্তান আসে তখন অন্য কিছু না ভেবে শুধুমাত্র ক্যারিয়ারের কথা ভেবে আমি আমার বাচ্চাটাকে অ্যাবর্শন করি, আমার স্বামীর অনুমতি না নিয়েই। এরপর থেকে আমার নিজেকে আমি সহ্য করতে পারছি না, খুব অসহায় লাগে নিজেকে। আমি এমনটা করতে চাইনি, আমি বুঝতেও পারিনি যে এমনটা হবে। আমি আমার কাছে আজ ক্ষমা প্রার্থী এবং সেই সঙ্গে আমার স্বামীর কাছেও।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ সুমন, এবং একই সাথে ধন্যবাদ জানাই রিয়াকে। রিয়া, আপনার যে উপলব্ধি, সেই উপলব্ধি লাখো অন্তরে লাখো মানুষের মনে ছড়িয়ে যাক, এই শুভকামনা জানাচ্ছি, এবং আপনার জীবনে এই ভুলের কোন রিপিট না হোক। প্রিয় শ্রোতা, আমরা আগামী রবিবার আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। একই সাথে আপনাদেরকে দাওয়াত দিতে চাই আগামী বৃহস্পতিবার রাত 11:20 ডর অনুষ্ঠানটি শোনার জন্য। আমার এই অনুষ্ঠানটি নতুন শুরু হয়েছে এবিসি রেডিওতে, এবং ইতিমধ্যে আপনাদের কাছ থেকে যে সাড়া পেয়েছি সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক অনেক বেশি অনুপ্রেরণার। আবারও বলছি, ডর হচ্ছে হন্টেড প্লেস নিয়ে অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আনাচে কানাচে জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ভৌতিক জায়গা, যেসব জায়গাতে মানুষ বিভিন্ন রকমের অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়, সেই জায়গাটিতে বসে সুমন এবং রেহান আপনার জন্য ধারণ করছে ডর অনুষ্ঠানটি, যেটা প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আশা করছি আপনিও আমাদের সাথে থাকবেন এবং এই অনুষ্ঠানে যোগ দেবেন। যা বলিব সত্য বলিব, হ্যালো 8920 কিংবা ডর, যে অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চান না কেন, আমাদের নাম্বারটি মনে রাখবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনাগুলো শুনবেন, সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, এবং আপনার কথা আমাদের ভালো লাগলে, আমাদের অনুষ্ঠানের প্রচারযোগ্য হলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমাদের টিমরা যোগাযোগ করবে। আজকের মতো এ পর্যন্তই। ধীরে ধীরে পর্দা নেমে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এতক্ষণ এবিসি রেডিওর সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, একই সাথে শুভেচ্ছা থাকছে আর জি কিবরিয়া এবং আমার যাহা বলিব সত্য বলিব অক্লান্ত পরিশ্রমী টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু ও আর জে সুমনের পক্ষ থেকে। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। This track was downloaded from fusionbd.com.